এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
আকাশ সাহেব হচ্ছে আমাদের মালিক।
হ্যালো, কি রে এত রাতে, কি ব্যাপার? তোর এত এক্সাইটিং একটা মুহূর্তে কল দিলি তুই। আচ্ছা যাই হোক, কি হয়েছে বল।
আরে আর বলিস না, অফিসে বসের যন্ত্রণায় আর পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটা ইনস্টল কর আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক 11টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
ভূত গল্পে এখন আপনারা যে ঘটনাটি শুনতে যাচ্ছেন, এই ঘটনাটি লিখেছেন আশিক মাহমুদ। আশা করছি তার লেখা এই ঘটনাটি সবার ভালো লাগবে। তো আর দেরি কিসের, চলুন শুনে আসা যাক আশিক মাহমুদের লেখা কালো বিড়ালের আতঙ্ক। সন্ধ্যার সময় বাজার করে ফেরার সময় দেখলাম এলাকার কয়েকজন পাতি মাস্তান জটলা পাকিয়ে একটা বিড়ালকে মারধর করার চেষ্টা করছে। বিড়ালটা প্রাণে বাঁচার জন্য চার হাত পা সমানে ছোড়াছুড়ি করলেও তাদের শক্তির কাছে পরাস্ত হয়ে গিয়ে দাঁত খিঁচিয়ে অদ্ভুত এক গোঙানি করছে। একটা অবলা প্রাণীকে এইভাবে টর্চার করার দৃশ্যটা আমার কাছে বড্ড অমানবিক লাগলো। হাতে থাকা ব্যাগটা রেখে দৌড়ে গেলাম ওই দিকে। এগিয়ে গিয়ে একজনকে উদ্দেশ্য করে বললাম, অবলা প্রাণীটাকে ওইভাবে মারধর করার মানে কি, কি করেছে ওটা? ওদের ভেতর থেকে বয়োজ্যেষ্ঠ একজন কাঁধ ঝুঁকিয়ে তাকিয়ে বলল,
তাতে তোমার কি, হ্যাঁ নিজের চরকায় তেল দাও না হে বাপু।
লোকটার উপর ভীষণ রকম রাগ হলো আমার। যে বয়সে নামাজ কালাম পড়বে সেই বয়সে এসে নিজে তো পাপ করছেই, সাথে আবার কয়েকজন সাঙ্গ পাঙ্গও চুটিয়েছে। ভ্রূ কুচকে রূঢ় কণ্ঠে বললাম, এই বয়সে এসে কোথায় নামাজ কালাম পড়বেন তা না, এটা না করে একটা অবলা জানোয়ারকে ধরে মারছেন, কি অপরাধ করেছে বিড়ালটা? লোকটা এবার বিদ্রুপের একটা হাসি দিয়ে বলল,
হে এই যে মানবতার ফেরিওয়ালা, আমাদের জ্ঞান না দিয়ে যে কাজে এসেছিস সেই কাজটা কর গিয়ে। আমাদের কাজে নাক গলাতে আসলে শেষমেশ কিন্তু নাকটাই হারাবি, বুঝলি?
লোকটার উপর তিক্ততা জমে গেল কথাগুলো শুনে। লোকটা এই অঞ্চলের ভারপ্রাপ্ত মেয়রের ডান হাত, তাই বলে কাঁধের উপর মেয়রের হাত আছে দেখে যা ইচ্ছে তাই করবে? দেশ থেকে কি আইনকানুন সব উঠে গেছে? এইভাবে একটা অবলা জানোয়ারকে মারার কোনো অধিকার ওদের নেই। আমিও খানিকটা শক্ত গলায় বললাম,
আরে ভাই মানছি আপনাদের ক্ষমতা আছে, তাই বলে একটা অবলা প্রাণীকে এইভাবে মারবেন সবাই মিলে? মারার জন্য কি আর কিছু পাননি?
দানব আকৃতির লোকটা এবার বিশ্রী একটা গালি দিয়ে বলল,
তখন থেকে একটাই কথা, কি করেছে কি করেছে কি না করেছে, হ্যাঁ ওটা বিড়াল না, ওটা একটা অপয়া, শয়তানের ভাই ওটা।
দেখ দেখ চোখগুলো দেখলেই কেমন জানি ভয় সে দিয়ে যাচ্ছে, ওর জন্য আজকে আমার বড় ভাই মরতে মরতে বেঁচে গেছে। ওইটার দিকে তাকালেই আমাদের সারাটা দিন খারাপ যায়। অমন বিদঘুটের নিকশ কালো বিড়াল বাপের জন্মে দেখিনি, পুরো শরীরটা যেন আলকাতরার ভেতরে চুবনোর পর তুলে ছেড়ে দিয়েছে কেউ, অন্ধকারে সামনে পড়লে যে কেউ আতকে উঠবে, আর একটু গাঢ় অন্ধকারের মধ্যে পড়লে তো দেখতেই পাবে না হতচ্ছাড়াটাকে। লোকটার কথা শুনে বিড়ালটার দিকে তাকালাম আমি। বিড়ালটা আসলেও দেখতে একটু বেদঘুটে টাইপের, নিকশ কালো গায়ের রং, শরীরে কালো বই অন্য কোনো রঙের ছিটে ফোটাও নেই, এমনকি চোখের মণিগুলো পর্যন্ত অন্ধকারে মোড়ানো। বিড়ালটা আমার দিকে কালো কালো চোখ জোড়া দিয়ে
অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের করুণ চাহনি দিয়ে বোঝাতে চাইছে, দয়া করে আমাকে এদের হাত থেকে বাঁচাও, আমি নিরাপরাধ, আমার কোনো দোষ নেই, ওরা আমাকে মেরে ফেলবে। ভাই বলে হয়তো মেয়রকেই সম্বোধন করছে লোকটা। দুপুরের দিকে লোকমুখে শুনেছিলাম গাড়ির ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করেছে এলাকার মেয়র। শীতল গলায় বললাম, আচ্ছা শুনুন, আপনাদের ভাই অ্যাক্সিডেন্ট করেছেন তার গাড়ির ব্রেক ফেল করে। আপনারা যদি এতই শাস্তি দিতে উদগ্রীব হন তাহলে গাড়িটার ভাঙচুর করেন, নয়তো ফুরিয়ে দেন। এখানে এই অবলা প্রাণীটার কি দোষ, তাকে মারধর করবেন কোন ভিত্তিতে? দেখুন, দোষ আছে দেখেই করছি, বিড়াল পথ কাটলে বিপদের আশঙ্কা থাকে, আর এই ভুতুরে বিড়ালটা পথ কাটলে তো বিপদ নিশ্চিত। আজকে সকালে আমাদের ভাই বাড়ি থেকে বার হওয়ার সময় এই অপয়া বিড়ালটা রাস্তা পার হচ্ছিল, আর সেজন্যই ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই তোরা হা কর কি দেখছিস, জলদি পিটিয়ে শেষ কর। লোকটার বলা শেষ দুটো বাক্য যেন আমার ভেতরের পুরুষত্বটাকে নাড়া দিল। এক লাফে গিয়ে বিড়ালটা হাত থেকে কেড়ে নিয়ে ঝোপের দিকে ছুঁড়ে মারলাম। এবার দানব আকৃতির লোকটা ক্ষুব্ধ হয়ে বলল, তোর এত বড় সাহস আমাদের কাজে বাধা দিস? তখন থেকে ভালোভাবে কথা বলছি দেখে গায়ে লাগছে না, তাই না? এই এটাকে শেষ করতো আগে, তারপর ওটাকে দেখছি। এই তোরা দুজনে গিয়ে ওটাকে ধরে নিয়ে আয়, দুটোকেই মেরে এইখানে পুঁতে রেখে দেব। কথাগুলো শেষ না করতেই সামনে দাঁড়িয়ে থাকা দুজন লোক হাতে থাকা লাঠিগুলো নিয়ে রুদ্ধশ্বাসে আমার দিকে তেড়ে এলো। আমি কোনো কিছু বুঝবার আগেই সপাটে নেমে আসলো মাথার উপরে সেগুলো। অসহ্য এক তীব্র যন্ত্রণায় চেঁচিয়ে উঠে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লাম। আমি হাত জোড়া রক্তে ভিজে গেছে তা বুঝতে পারছি, স্নায়ুগুলো ক্রমশই অবশ হয়ে আসছে, হাত পা থরথরানি দিয়ে কাঁপছে, চোখ জোড়াও নিদ্রা যাওয়ার মতো ইতিমধ্যেই মস্তিষ্কের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। একটা আর্তনাদ করে মাটির উপরে শুয়ে পড়লাম আমি। আধা নিমজ্জিত চোখ জোড়া দিয়ে দেখলাম বাকি দুজন বিড়ালটাকে ধরে এনেছে আবার। বিড়ালটা পূর্বের ন্যায় আবার দাঁত খেঁচে গোঙানি দিচ্ছে বাঁচবার জন্য। একজন রশি দিয়ে বিড়ালটার চার হাত পা বেঁধে আমার সামনে ফেলে দিল। তারপর বয়োজ্যেষ্ঠ লোকটা পৈশাচিক হাসি দিয়ে বলল, এই যে পশুদের ফেরিওয়ালা, এইবার কে রক্ষা করবে ওই বাজি বিড়ালটাকে? হ্যাঁ নে, এই নে দেখে নে, বলেই চারজন একই সাথে হাতে লাঠি দিয়ে বিড়ালটার মাথা বরাবর সজোরে আঘাত করে বসল। বিড়ালটা আঘাত খেয়ে বাচ্চা শিশুর মতো চার হাত পা ছড়িয়ে আর্তনাদ করে উঠেই মুহূর্তে আবার নিস্তব্ধ হয়ে গেল। মূর্ছা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিড়ালটার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। বিড়ালটাও ছল ছল দৃষ্টি নিয়ে আমার চোখের দিকে তাকিয়েই দুনিয়ার মায়া ত্যাগ করল। অসহ্য যন্ত্রণা আর অবলা প্রাণীটাকে বাঁচাতে না পারার তীব্র কষ্টে চোখ জোড়া অশ্রুতে ভরে উঠল আমার। পাহাড় সমান ঘৃণা নিয়ে ধীরে ধীরে আমার চোখ দুটো বুজে এলো। চোখ খুলতেই দেখলাম মাথার উপর সিলিং ফ্যানটা চক্রাকারে ঘুরছে। চোখের দৃষ্টি নাড়াতেই মাথায় অসম্ভব রকমের ব্যথা অনুভূত হল। আমার স্ত্রী শিওরে দাঁড়িয়ে আছে, তার মুখের অভিব্যক্তিতে দুশ্চিন্তার ভয় দুই মিশে আছে। ধর্মনিয়ে আমাকে উঠতে দেখে সুমি বলে উঠল, এখনই উঠো না প্লিজ, তোমার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, ডক্টর বলেছে তোমাকে রেস্ট করার জন্য। সুমিকে অসহায় দৃষ্টিতে হাতটা চেপে ধরতে দেখে নিজেকে সামলে নিলাম। তারপর বললাম, আমি এখানে কিভাবে এলাম? কেবিনের ভেতরে অজ্ঞাত এক ভদ্রলোক এসে বলল, আমি আপনাকে নিয়ে এসেছি, গতকাল রাতে বাসায় ফেরার সময় দেখি আপনি জ্ঞান শূন্য অবস্থায় রাস্তার এক পাশে পড়ে আছেন। আপনার মাথা ফেটে গিয়ে রক্তে একেবারে যাচ্ছে তাই অবস্থা। তাড়াহুড়ো করে আমি তারপর আপনাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়ে দিই। সুমি হাতটা চেপে ধরে বলল, জানি না সঠিক সময় তোমাকে হাসপাতালে না নিয়ে আসলে কি হতো। ভাইয়া, আপনার ঋণ পরিশোধের অযোগ্য আমি। ভদ্রলোক মৃদু হেসে বলল, মানুষ তো মানুষেরই জন্য। আচ্ছা, আমি এখন তাহলে চাই, অন্য আরেক সময় এসে আপনাকে দেখে যাব। আমি হকচকিয়ে বলে উঠলাম, আচ্ছা আপনি ওখানে আর কাউকে দেখতে পাননি? মানে ওখানে আমার পাশে একটা বিড়ালও ছিল, ওটাকে দেখতে পাননি? ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, কই না তো, আমি তো শুধু আপনাকেই দেখেছি, আর দেখলেও হয়তো অতটা মালুমে আনিনি। আপনাকে হাসপাতালে আনার তাড়াহুড়োতে হয়তো অন্য কিছু দেখবার সময় হয়ে ওঠেনি। ডক্টর বলেছে আপনার মাথায় চোট লেগেছে, অযথা চিন্তা করলে নিজে তো কষ্ট পাবেনই, সাথে আপনার পাশের মানুষটারও দুশ্চিন্তার কষ্ট দুটোই কিন্তু বাড়বে। এসব চিন্তা ঝেড়ে ফেলে একটু ঘুমানোর চেষ্টা করুন, ব্রেইনটাকে একটু রিফ্রেশ হতে দিন। আর এখন আমি চলে যাচ্ছি, পরে একসময় এসে আপনাকে দেখে যাব। ভদ্রলোক উত্তরের আশা না করে বেরিয়ে গেলেন কেবিন থেকে। আমি সুমির দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো টলমল করছে। আর কোনো প্রশ্ন না করে চুপচাপ হাত দুটো ধরে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আজ দু সপ্তাহ পর হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে আমাকে। এখন আমি অনেকটাই সুস্থ, তবে মাথার আঘাতটা এখনো পুরোপুরি সেরে ওঠেনি, এখনো মাথায় ব্যান্ডেজ বাঁধা। এই কদিনে আমি যতবারই একাকি থেকেছি, সেদিনের সেই করুণ ছল ছল চোখ জোড়া আমার চোখের সামনে ভেসে উঠেছে বারবার। আঁখি দুটো আমাকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বারবার বাঁচার জন্য আর্তনাদ করে ডেকেছিল আমায়। আমি বাঁচাতে পারিনি অবলা প্রাণীটিকে। বড্ড খারাপ লাগছে বিড়ালটার জন্য। রাতে ঘুমের ভেতরে কেমন একরকম অস্বস্তি অনুভব হওয়াতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আমার। তন্দ্রাচ্ছন্ন ঘোর কাটিয়ে উঠতেই মনে হলো রুমের ভেতরের পরিবেশটা কেমন ভারী হয়ে উঠেছে। ড্রিম লাইটের ঘোলাটে আলোতে জানলা থেকে চোখ পড়তেই তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল। চোখ জোড়া মুছে জানলার দিকে তাকাতেই মনে হল একজোড়া জ্বলন্ত চোখ শীতল দৃষ্টিতে আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি খানিকটা ক্ষীণ করতেই নিজের মনে বলে উঠলাম, তুই বেঁচে আছিস, আমি জানতাম তোর কিছু হবে না। একদিনের ক্ষণিকের পরিচয় যাকে এতটা আপন করে ফেলেছি, সে এত সহজে আমাকে ছেড়ে যেতে পারেই না। জানলার পাশে দাঁড়িয়ে থাকা চার পেয়ে প্রাণীটা অদ্ভুত একটা শব্দ করে ডেকে উঠল। আওয়াজটা কানে আসতেই সরু একটা হাসি ফুটে উঠল আমার ঠোঁটে। জানালার গ্রিল ভেদ করে অবয়বটা ভেতরে প্রবেশ করতেই আমিও হিতাহিত জ্ঞান ভুলে জানলার দিকে পা বাড়িয়ে এগিয়ে গেলাম। মেয়রের 65তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে মেয়রের গেস্ট হাউসে বড় সড় পার্টির আয়োজন করা হয়েছে। শহরের নাম করা সকল ব্যক্তিবর্গ এসেছেন। লাল সবুজ ফেরারি লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো গেস্ট হাউস। মেয়র তার জন্মদিন উপলক্ষে কোনো কিছুর খামতি রাখেননি। এক কর্নারে থাক থাক করে সাজানো আছে দেশি বিদেশি নানান পদের পানীয় সমাহার। সেই সাথে মনোরঞ্জনের জন্য রয়েছে রাত পরিদের মন কারা নৃত্যের আয়োজন। আজকের এই রাতে কারো খেতে মানা নেই, যার যত ইচ্ছে মন ভরে রঙিন পানি গন্ডায় গন্ডায় গিলছে আর মনোরঞ্জন লুফে নিচ্ছে। গেস্ট হাউসের এক কর্নারে দাঁড়িয়ে আছে মেয়রের ডান হাত রমিজ, তার সাথে তার চেলাপেলার দল। রমিজ নিজে রঙিন পানির গ্লাস হাতে নিয়ে ওদেরকে উদ্দেশ্য করে এলোমেলো একটা ছন্দ বলে উঠল, রঙিন পানি খেয়ে হয়তো দিশে হারা। অখাদ্য ছন্দটা বলার পর পিঠ চাপড়ে সে সবাইকে বলে উঠল, খা, যার যত ইচ্ছা আজকে খা, একেবারে গলা পর্যন্ত খা। রমিজের পাশে থাকা সবার কনিষ্ঠ রতন বলে উঠল, বড় ভাই, এগুলার ভেতরে সবচেয়ে দামি কোনটা সেইটা খাবো। রমিজ ফ্যাস ফ্যাস করে হেসে টল মলানো গলায় বলে উঠল, এই কে আছিস, ছোকরাটাকে এক গ্লাস রেড ওয়াইন দে তো। জীবনে শুধু নামটাই শুনেছিস, এবার খেয়ে দেখ কি স্বর্গীয় জিনিস। আজ আমার বদৌলতে নিজের পেট পর্যন্ত চলে যাবে, বুঝলি? এই হলো রমিজের পাওয়ার। কি? ছেলেটা অস্ফুটে কণ্ঠে বলল, পাওয়ার। হ্যাঁ, সবকিছুই পাওয়ার। যার পাওয়ার আছে তার সবকিছু আছে, বুঝলি? সবাই এক বাক্যে রমিজের কথার উত্তরে বলে উঠল, হ্যাঁ বড় ভাই। রমিজ এবার খুশিতে গদগদ হয়ে বলল, এই ভাইটা একজন নয়, সবাই রে রেড ওয়াইন দে তো। রমিজ সবাইকে একটা করে বোতল দিতে বলে সামনে এগিয়ে যায়। লাল ড্রেস পরে রাত পরীর দল নৃত্য করছে। রমিজের খুব ইচ্ছে করছে তাদেরকে ছুঁয়ে দেখবার। অনেকদিন হলো মেয়েদের শরীরের ঘ্রাণ নেওয়া হয়ে ওঠেনি ওর, কিন্তু মেয়র আর পার্টিতে আসা ব্যক্তিবর্গের সামনে হাত দেওয়াটা ঠিক হবে না, এতে উভয়ের ইমেজের ক্ষতি হতে পারে। এইসব ভেবে নিজেকে দমিয়ে নেয়। তারপর আবার রঙিন পানি গলায় ঢালতে শুরু করে। রেড ওয়াইন খেয়ে পা টলমল করছে রতনের। জীবনে প্রথমবারের মতো এত দামি পানি পেটে পড়েছে কিনা। পাশে থাকা সজীবকে উদ্দেশ্য করে বলে উঠল রতন, এই বাথরুমটা কোন দিকে রে? সজীবেরও একই অবস্থা, হুশ জ্ঞান আজ সব ওই রঙিন পানির গ্লাসে ডুবিয়ে দিয়েছে। সে মাতলামস্বরে বলে উঠল, দূর শালা, আমি কেমনে কমু? মেয়রকে আমার বাপ লাগে যে তার ঘরের সব খবর আমি রাখবো? যা নিজে গিয়ে খুঁজে না, যা শালা লুজার, যা খেতে পারিস না তা গোগ্রাসে গিলতে যাস কেন? রতনও কয়েকটা মিডল ক্লাস গালি দিয়ে টলতে টলতে গেস্ট হাউসের বাইরে চলে এলো। চোখের সামনে সব কিছু ধোঁয়াশা লাগছে তার। তার উপর আবার জোনাকি পোকার ন্যায় চলতে থাকা ফেরি লাইটের রঙিন আলোতে চোখ ধাঁধিয়ে আসছে তার। ফ্রিতে পেয়ে একদম আকণ্ঠ পান করেছে সে। বাহিরের ঠান্ডা বাতাস লাগতেই শরীরটা গুলিয়ে উঠল। হাঁটু গেড়ে ওখানেই মুখ ভরে বমি করল কয়েক দফা। আর আর হাঁটতে ইচ্ছে করছে না রতনের, তবু মদের নেশা তাকে পেয়ে বসেছে। এত দামি দামি ব্র্যান্ডের পানি সে বাপের জন্মেও দেখেনি। পান করা তো দূরের কথা, আজকের রাতটা চলে গেলেই আবার একটা বছর অপেক্ষা করতে হবে, তাই আজকের রাতটা সে মিস করতে চায় না। টলমল পায়ে ভর দিয়ে উঠে আবার হাঁটতে লাগলো রতন। গেস্ট হাউসে ঢুকবার সময় ওর চোখে পড়ল বাথরুমটা। ভাবল, চোখে মুখে পানি দিলে হয়তো এই ঘুম ঘুম ভাবটা একটু কমে যাবে, তখন আরো বেশি করে খেতে পারবে সে। দেয়াল হাতরে এক পা করে বাথরুমের দিকে এগিয়ে গেল রতন। বাথরুমের ভেতরে এসেও আরেকবার বমি করল সে। তারপর ট্যাপ ছেড়ে ঠান্ডা পানি মুখে ঝাপটা দিতেই খানিকটা স্বস্তি বোধ করল। টিস্যু ছিঁড়ে মুখ মুছে বার হতে যাবে, ঠিক তখনই সামনে থাকা আয়নার ভেতরে এক জোড়া চোখ দেখে থমকে দাঁড়ালো রতন। চোখ কচলে আবার আয়নার দিকে তাকাতেই দেখল, খুই, সে ব্যতীত আর তো কেউ নেই। নিজেই নিজেকে বিশ্রী ভাষায় একটা গালি দিয়ে গালে হালকা থাপ্পড় মেরে বলল, ওহ, হুশায় রতন, তোর এখন অনেক কিছু করা বাকি। কথাটা বলে পাশ ফিরতেই আবার মনে হলো আয়নার ওপাশ থেকে সত্যি একজোড়া তীক্ষ্ণ চোখ তাকে লক্ষ্য করছে। আবার ঘুরে দাঁড়ালো রতন, এবার সামনের হাত দুটোতে ভর দিয়ে খানিকটা ঝুঁকে আয়নার দিকে তাকালো সে। তারপর বোকার মতো হেসে বলল, না আর খাওয়া যাবে না, বরং গিয়ে দুই তিনটা বোতল শার্টের ভেতর লুকিয়ে বাড়ি নিয়ে যেতে হবে। হ্যাঁ এটাই ভালো হবে। কথাগুলো আনমনে বলে ঘাড় ঘোরাতেই কাঁধের ওপর একটা ভারী বাতাস অনুভব করল সে। ভয়ে আতকে উঠে বলল, কে কোন শুয়োরের বাচ্চারে, লুকিয়ে লুকিয়ে নাটক দেখছিলি হ্যাঁ, নাকি নাটক করছিস? সাহস থাকে তো সামনে আয়, দেখি বুকের দম কত। কথাটা বলেই শার্টের নিচে থাকা ধারালো চাকুটা বার করে শক্ত হাতে আঁকড়ে ধরে একটা খুরানি দিল সে। কিন্তু পরক্ষণেই মনে হলো সে হাওয়ার মাঝে হাত ঘোরাচ্ছে, এইখানে তো সে ছাড়া আর কেউ নেই। বুঝতে পারল এসবই তার মনের ভ্রম, গলা পর্যন্ত খাওয়ার কারণেই এমন উল্টো পাল্টা লাগছে তার, বড্ড অস্বস্তি হচ্ছে এখন। সিদ্ধান্ত নিল বাথরুম থেকে সোজা বেরিয়ে বাড়ি চলে যাবে, অতি লোভে তাঁতি নষ্ট, এই বোকামি সে করতে চায় না। তো যেমন কথা ঠিক তেমনই কাজ, বাথরুম থেকে বেরিয়ে সোজা পার্কিং লটের দিকে চলে গেল রতন। রমেশ ভাইয়ের গাড়ির চাবি তার কাছেই রয়েছে, গাড়ি নিয়ে গেলে দ্রুত পৌঁছানো যাবে, পরেরটা পরে সামলে নেওয়া যাবে। দ্রুত পায়ে গাড়ির দিকে যাওয়ার সময় রতনের মনে হলো কেউ তার নাম ধরে ডাক দিল পেছন থেকে। ঘুরে দাঁড়িয়ে বলল, সজীব তুই এখানে তুই কি করছিস? সজীব কাছে এসে শান্ত গলায় বলল, আজ বহুত গিলে ফেলেছি রে, বিশ্বাস কর বাপের জন্মেও এমন খাইনি কখনো, পায়ে হেঁটে বাড়ি যাওয়া একদম অসম্ভব, চল আমাকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসবি? রতন একটু হেসে বলল, আমিও চলেই যাচ্ছিলাম, রমেশ ভাই তো এইখানে সারা রাত কাটিয়ে দেবে, আর কুদ্দুস সে তো কম বুঝিসই তো, দেখবি একজনকে ধরে দিব্যি রাত পার করে দেবে। তারপর দুজনেই একসাথে হেসে উঠল, চল তাহলে। কথাগুলো বলার পর দুজনে গাড়িতে উঠে পড়ে, গাড়িতে চাবি দিয়ে লুকিং গ্লাসটা ঠিক করতে গিয়ে হকচকে ওঠে রতন। পাশের সিটে সজীব বসে আছে, অথচ তাকে গ্লাসে দেখা যাচ্ছে না। চমকে উঠে এক পলকে আয়না আবার তারপর পাশের সিটের দিকে তাকালো সে, কিন্তু না, পাশের সিটে সজীব বসে থাকলেও গাড়ির মিররে সজীবের শরীরটা সম্পূর্ণ অদৃশ্য। শরীরের পরিবর্তে সোজা তার পেছনে থাকা সিট কাভারটা দেখা যাচ্ছে। চোখ কোচলে আবার আয়নার দিকে তাকায় রতন, আবারও একই দৃশ্য। ভয়ে শিহরিত হয়ে কেঁপে ওঠে তার পুরো শরীর। তারপর বিস্ফারিত চোখে সজীবের দিকে তাকাতেই সজীব সামনে তাকিয়ে বলে, গাড়ি স্টার্ট দে রতন। কথাটা শুনতেই ভয়ে আঁতকে ওঠে রতন। সজীবের গলা সে ভালো মতো চেনে, এই গলার স্বর সজীবের তো নয়, কেউ যেন অনেক দূর থেকে ঘ্যাড় ঘ্যাড়ে কণ্ঠে কথাগুলো বলছে, আর সজীব সেই কথার তালে ঠোঁট নাড়াচ্ছে মাত্র। কাঁপা কাঁপা গলায় রতন বলে ওঠে, সজীব কি হয়েছে তোর, এইভাবে কথা বলছিস কেন? রতনের কথা শুনে সজীব এবার ঘাড় ঘুরিয়ে রতনের দিকে তাকাতেই রতন ছিটকে সরে গিয়ে সিট থেকে দরজার গায়ে পড়ল। সজীবের চোখের মণি দুটো আর স্বাভাবিক নেই, কালো মণির পরিবর্তে এক জোড়া হলদেটে জল জলে চোখালো মণি ফুটে উঠেছে সেখানে। আতঙ্কিত গলায় বলে ওঠে রতন, হে কি তোর চোখগুলো অমন দেখাচ্ছে কেন? সজীব মিশ্র একটা হাসি দিয়ে বলে ওঠে, কেমন দেখাচ্ছে রে,
বিড়ালের চোখের মতো, তাই না?
হ্যাঁ, কিন্তু একটু আগেও তো ঠিক ছিল।
সোজি এবার হো হো করে হেসে ওঠে, বলে, ঠিকই ধরেছিস তুই, এই চোখ বিড়ালেরই চোখ।
কথাটা শেষ হতেই দেখলো সজীবের রক্ত মাংসের শরীরটা ধীরে ধীরে দুমড়ে মুচকে বাঁকা হয়ে যাচ্ছে। এমন ভয়ানক দৃশ্য দেখে রতনের চোখ ভয়ে পানি শূন্য হয়ে গেল এক মুহূর্তেই। মেরুদণ্ড পেয়ে সমস্ত ভয় যেন নিংড়ে রক্তের শিরায় শিরায় পৌঁছে যাচ্ছে। রতন দেখল হার মাংসের মানুষটা দুমড়ে মুচড়ে গিয়ে একটা বিড়ালের আকৃতি নিয়েছে, কালো মিশমিশে একটা বিড়াল। রতনের চোখ যেন আর নিতে পারল না এসব। অসহ্য এক যন্ত্রণা আর তীব্র ভয় নিয়ে গাড়ির দরজা খুলে নেমে পালাতে গেল সে, কিন্তু ভয়ের তীব্রতা তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। গাড়ি থেকে নামতেই ধপ করে নিচে পড়ে গেল সে। মুখ দিয়ে চিৎকার দিয়ে লোকজনকে জানিয়ে দিতে চাইল, কিন্তু এ কি, পায়ের সাথে তার বাকশক্তিও যেন হারিয়ে গেছে। শত চেষ্টার পরেও মুখ থেকে একটা শব্দ উচ্চারিত করতে পারল না সে। তারপর বাঁচার শেষ চেষ্টা করতে বুকে ভর দিয়ে পালাতে চাইল রতন। ভয়ার্ত চোখে দেখল বিড়ালটা গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে আসছে সন্তর্পণে, ঠিক যেমন শিকারি তার শিকারকে ধরার জন্য এগিয়ে আসে। বিড়ালের চোখ দুটো জল জল করছে আগুনের শিখার মতো। রতনের চোখের সামনে এক মুহূর্তের জন্য কিছুদিন আগে ঘটানো একটা পাপ কর্ম ভেসে উঠল। স্থির চোখে দেখল সে নিজে সহ আরো তিনজন একটা বিড়ালকে বেঁধে মাটিতে ফেলে রেখেছে। বিড়ালটা হাত পা ছুড়ে বাঁচার জন্য আর্তনাদ করছে, আর তারা চারজন পৈশাচিক হাসি নিয়ে বিড়ালটার দিকে এগিয়ে আসছে। রতনের আর কিছু বুঝতেই বাকি রইল না, সে হাউ মাউ করে কেঁদে ফেলে নিজের প্রাণ ভিক্ষা চাইতে লাগলো বিড়ালটার কাছে। কিন্তু বিড়ালটা তার আকুতি অনুনয়ের তোয়াক্কা না করে এক লাফে রতনের শরীরের ওপর পড়ে ধারালো নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দিল রতনের সারা দেহ। সুচালো সদন্ত দিয়ে একের পর এক কামড় বসিয়ে শরীর থেকে খুবলে খুবলে মাংস আলাদা করতে লাগলো। ভয়ানক এক আর্তনাদে কেঁপে উঠল পুরো গেস্ট হাউসের পার্কিং লট। রাতভর পার্টি করে শেষ রাতের দিকে রমিজ সজীবকে উদ্দেশ্য করে বলে উঠল, এই রতনটা কোথায় গেল রে? ছোকরাটাকে তো আশেপাশে কোথাও দেখছি না। সর্দারের কথার উত্তরে সজীব ব্যঙ্গাত্মক স্বরে জবাব দিল, দেখো কোন রুমের ভেতরে সেমরির বুকে মুখ ডুবায় শুয়ে আছে। কথাটা বলে দুজনে একসাথে হেসে উঠল, তারপর আবার নৃত্যে মনোযোগ দিল। কুদ্দুস এখনো সমানে রঙিন পানি গলধকরণ করে চলেছে। মদের গ্লাস হাতে নিয়ে মুখে ঢালতে গিয়ে হঠাৎ করে তার চোখ আটকে গেল ভিড়ের ভেতরে এক জোড়া চোখ দেখে। রঙিন আলোয়ে ছোট্ট এক জোড়া চোখ জল জলে দৃষ্টিতে যেন তার দিকে তাকিয়ে আছে। ওগুলো যে কোনো মানুষের চোখ নয় তা সে বেশ আন্দাজ করতে পারছে। এত এত মানুষের ভেতরেও সেই চোখ জোড়া যেন তাকেই দেখে চলেছে গভীর মনোযোগ দিয়ে। কুদ্দুস তার নেশাতুর দৃষ্টিতে সেই চোখ জোড়ার দিকে একটাবার তাকাতেই বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। মনে হচ্ছে চার পেয়ে কোনো জানোয়ার তার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। একটা কুকুর? না না, কুকুর তো অত ছোট হয় না। একটা পূর্ণবয়স্ক বিড়াল, কালো মিশমিশে তার শরীর, কালো লোমশের ওপর রঙিন আলো পড়ায় কালো রঙের বিড়ালটাকে দেখতে আরো ভয়ঙ্কর লাগছে। ক্ষীণ দৃষ্টি নিয়ে পায়চারি করে চলেছে সে। কুদ্দুস খানিকটা হকচকিয়ে উঠে চোখ দুটো কোচলে নিয়ে আবার তাকালো সেদিকে, কিন্তু না, কোথায় সেই জ্বলন্ত চোখ জোড়া? ওখানে তো রাতপুরীর দল কোমর দুলিয়ে নাচছে। নিজের মনেই হেসে উঠল কুদ্দুস। তারপর নিজের মনেই বলল, ধুর, এখানে আবার বিড়াল আসবে কোথা থেকে? নেশার ঘোরে হয়তো ভুল ভাল দেখা হচ্ছে। রাতভর পার্টি করে সকালে ফেরার পথে রতনের ছিন্ন ভিন্ন শরীরটা পার্কিং লটে পড়ে থাকতে দেখে সজীবের মূর্ছা যাওয়ার মতো অবস্থা হল। রতনের ঘাড়ের দিকে বেশ কয়েক জায়গার মাংস কেউ যেন ক্ষিপ্ত হয়ে প্রচণ্ড রাগে তার সদন্ত বসিয়ে খুবলিয়ে তুলে নিয়েছে। ধারালো নখের আঁচড়ে পুরো শরীর জুড়ে খামচানোর দাগ। সেই ধারালো নখের আঁচড়ে সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে। চোখ জোড়াও ঠিকোটোর থেকে ঠিকরে বেরিয়ে এসেছে। মুখটাও স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা হাঁ হয়ে আছে। নিশ্চয়ই মৃত্যুর আগে কিছু বলতে গিয়েও বলতে পারেনি সে। পায়ের নিচের ফ্লোর লাল রক্তে জমাট বেঁধে একেবারে বিভৎস অবস্থা। এমন বিভীষিকাময় মৃত্যু দেখে সজীবের মেরুদণ্ড বেয়ে হিম শীতল এক ঠান্ডা পানির স্রোত যেন বয়ে গেল মুহূর্তেরই ভেতরে। পুরো শরীর থর থর করে কাঁপছে তার। প্রচণ্ড ভয়ে হাত পা এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল সজীবের। তারপর কোনো রকমে টলতে টলতে মৃত রতনের পাশেই ধপ করে বসে পড়ল। কয়েক দণ্ড সময় কাটল এভাবেই। তারপর নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা হাতে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বার করে রমিজের কাছে কল দিল সজীব। এক নিঃশ্বাসে সমস্ত ঘটনাটা বলে আবার কলটা কেটে দিল। তারপর বাকরুদ্ধ হয়ে বিস্ফারিত নয়নে বিভৎস লাশের দিকে তাকিয়ে বসে রইল। রমিজ, কুদ্দুস আর মেয়র তিনজনে ছুটে এসে রতনের মৃত লাশের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। ফ্যাকাশে রক্তহীন একটা ছিন্ন ভিন্ন শরীর আতঙ্কিত চোখে তাকিয়ে আছে ওপরের দিকে। লাল তাজা রক্তে পার্কিং লটের মেঝে ভেসে যাচ্ছে। তিনজনে একসাথে বলে উঠল, কেমন নৃশংসভাবে কে খুন করল রতনকে? বাকিদের কথায় সজীবের হুশ ফিরতেই ছিটকে সরে গেল কয়েক হাত। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছু জানি না, আমি বাড়ি চলে যাওয়ার জন্য বেরিয়ে দেখি রতনের এই অবস্থা। ওর কাঁধের দিক আর শরীর জুড়ে অসংখ্য ক্ষত চিহ্ন। কোনো হিংস্র জানোয়ার যেন ঝাঁপিয়ে পড়ে খুবলে তুলে নিয়েছে কাঁধের মাংস। কুদ্দুসের তখনও লাল পানির নেশা পুরোপুরি কাটেনি। রমিজ রতনের মৃতদেহটা ভালো মতো একটা বার দেখে নিয়ে তিনজনের উদ্দেশ্যে বলল, রতনের শরীরের ক্ষত চিহ্ন আর ধারালো নখের আঁচড় দেখে তো মনে হচ্ছে কোনো মাংসাশী জানোয়ার এই কামটা করছে। কথাটা বলে সবাই এক দৃষ্টিতে মেয়রের দিকে তাকাতেই মেয়র শান্ত গলায় বলে উঠল, এই তোরা কি আমার ব্রুডোকে সন্দেহ করছিস নাকি? হ্যাঁ, একদম না, আমার ব্রুডো কখনোই এই কাজ করবে না। ও আমেরিকান কুকুর, মানুষের মাংসের প্রতি লোভ নাই ওর। হয়তো মদ খেয়ে মাতলামি করছিল দেখে রাস্তার কোনো জানোয়ার এসে ঝাঁপিয়ে পড়ে ওর এই হাল করেছে। যাই হোক, এটাকে এখনই সাইড কর। মিডিয়া আর পাবলিক যেন এসবের কোনো কিছু খুনাক্ষরেও টের না পায়। পেলে জল কতদূর গড়াতে পারে বুঝতে পারছিস? বলেই জিজ্ঞাসুক দৃষ্টিতে রমিজের দিকে তাকায় মেয়র। রমিজ কাঁধ নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে সজীব আর কুদ্দুসকে বলে, দেখ, যা হবার তা হয়েই গেছে, এখন আমাদের যা করার করতেই হইব। গেস্ট হাউসে এখনো অনেক মানুষ আছে, সবাই জানাজানি হওয়ার আগেই এইটারে সাইড করন লাগবো। সজীব, তুই আয় আমার লগে, রতনারে ধর, তোরা সাইড করন লাগবো। আর কুদ্দুসা, এই এই কুদ্দুসা, আর এই মাতালের বাচ্চা। রমিজের ধমক খেয়ে কুদ্দুসের খানিকটা রেশ কাটে। হক চকিয়ে বলে ওঠে, ভাই, এই তুই জলদি করে দোকানে যা তো, দোকানে যেয়ে প্লাস্টিক আর বরফ কিনে লয়ে আন। বেশি দেরি করলে এই লাশ পয়সা গন্ধ বাইর হব। কুদ্দুস কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর এক দৌড়ে বেরিয়ে গেল প্লাস্টিক আর বরফ কিনতে। কুদ্দুস বেরিয়ে গেলে রমেশ আর সজীব দুজনে রতনের লাশটাকে ধরাধরি করে পার্কিং লটের স্টোর রুমে রেখে এলো। তারপর জমে থাকা রক্তগুলো পরিষ্কার করতে লাগলো। কিছুক্ষণ পর কুদ্দুস প্লাস্টিক আর বরফ কিনে আনলে তিনজনে মিলে রতনের মৃতদেহটা প্লাস্টিকে মুড়ে সারা শরীরে বরফ লাগানোর পর স্টোর রুমে রেখে দিল। এরপর সিদ্ধান্ত হলো রাতের আধারে সুযোগ বুঝে মাটি চাপা দেবে রতনের লাশটাকে। রতনকে রেখে আসার পর কুদ্দুস আনমনা হয়ে গতকাল রাতের ঘটনাটা মনে করবার চেষ্টা করল। তার মনটা এখনো খচখচ করছে। তাহলে কি গতকাল রাতে সত্যি সত্যি কোনো চতুষ্পথ জানোয়ার দেখেছিল পার্টিতে? তাৎক্ষণিকভাবেই সবাই একটু ভেবা চাকা খেলেও সময়ের সাথে সাথে সবাই নিজেকে সামলে নিল। এই লাইনে খুন খারাপি দেখে ভয় পেলে তো না খেয়ে মরা লাগবে ওদের। কাজেই ওসব ভেবে নিজের মস্তিষ্কে চাপ সৃষ্টি করার কোনোই মানে হয় না। লাশটাকে জায়গা মতো রেখে মেয়রের বাসা থেকে তিনজনেই বেরিয়ে গেল। যাওয়ার সময় রমেশ সজীব আর কুদ্দুসকে আরো একটাবার মনে করিয়ে দিল, বলল, শোন, যে যেখানেই থাকোস সন্ধ্যার পরপরই আবার মেয়রের গেস্ট হাউসে চলে আসবি। রতনের লাশটার একটা ঠিকানা তো করতে হইবই, ওইখানে তো আর একেবারে রাখা যাইবে না। রমিজের কথায় বাকি দুজন সম্মতি দিয়ে তারপর যে যার মতো চলে গেল। সারাটা দিন যে যার মতো কাজ সেরে সন্ধ্যা নামতেই রমিজের কথা মতো বাকি দুজনে মেয়রের গেস্ট হাউসে রওনা দিল। কিন্তু গেস্ট হাউসে এসে বাঁধল আরেক বিপত্তি। রমেশ একটু আগে ফোন করে জানিয়েছে সে নাকি আসতে পারবে না, মেয়রের ইলেকশনের কাজে একটু বাইরে গেছে। লাস্টার যেন তারা দুজন মিলেই একটা ব্যবস্থা করে ফেলে। অগত্যা সর্দারের কথা মতো তারা দুজনেই লাশটা নিয়ে এখান থেকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল। রাত একটু গভীর হলেই রতনের মৃতদেহটা নিয়ে বেরিয়ে পড়বে তারা। ঘড়ির কাটা রাত ১১টার কাছে পৌঁছতেই সজীব আর কুদ্দুস দুজনে মিলে রমেশের কথা মতো প্লাস্টিকে মোড়ানো লাশটা গাড়িতে উঠিয়ে নিয়ে বেরিয়ে পড়ল। দুজনে ঠিক করল শহর ছেড়ে খানিকটা দূরে এর একটা জঙ্গলে নিয়ে সেখানেই কবর দেবে, কোনো রকম রিস্ক নিতে চায় না তারা। কুদ্দুস এই লাইনে পুরনো হলেও সজীব নতুন, তাই এই প্রথমবারের মতো সে কোনো মৃত শরীর সাথে নিয়ে পথ চলছে, তাও আবার রাতের আধারে। শরীরটা অজানা কোনো এক ভয়ে বারবার কাটা দিয়ে উঠছে সজীবের। কিন্তু সামান্য এই মরা মানুষকে দেখে ভয় পেয়েছে শুনলে কুদ্দুসের সামনে তার দাপট ক্ষুণ্ণ হবে ভেবে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। নিজের বীরত্ব টিকিয়ে রাখতে কুদ্দুসের পাশের সিটে বুক ফুলে বসে আছে সে। কুদ্দুস খানিকটা আঁচ করতে পেরে গলা খাকারি দিয়ে বলে উঠল, হেই কিরে সজীববা, তোর কি ডর লাগতেছে? সজীব ভেতরে ভেতরে ভয় কুকড়ে গেলেও মুখের অভিব্যক্তিতে সাহস ফুটিয়ে বলল, কই না তো। কুদ্দুস হেসে উঠল সজীবের এই উত্তর শুনে, তারপর বলল, এই লাইনে বহুত দিন ধরে আছি বুঝলি, কত মৃত মানুষের যে এই হাত দিয়ে ধরছি তার হিসাব নাই। একবার তো রাজপথের মিছিলে আমাগো লগের একটা পোলার শরীরে বোম পইরা পুরো শরীর আলু ভর্তার মতো হয়ে গেছিল। পরে ওই ছিন্ন ভিন্ন শরীরখানা একটা জায়গায় কইরা কবর দিছিলাম বুঝলি। কুদ্দুসের এমন বীরত্বের কথা শুনে উত্তরে সজীব কোনো কিছুই বলল না, শুধু একটাবার ঘাড় ঘুরিয়ে তাকালো কুদ্দুসের দিকে। শুনশান রাস্তার বুক চিরে দৈত্যের মতো ছুটে চলেছে তাদের গাড়িটা। অল্প করে নামিয়ে রাখা গ্লাসের ওপর দিয়ে শনশন করে ঠান্ডা দমকা বাতাস এসে আছড়ে পড়ছে সজীবের শরীরে। বেশ কিছু দূর যাওয়ার পর সজীব কুদ্দুসকে উদ্দেশ্য করে বলল, কুদ্দুস ভাই, তোমার কাছে বোতল নাই? থাকলে বার করো না, গলাটা একেবারে শুকায় কাঠ হয়ে গেছে। সজীবের এমন কথায় কুদ্দুস হো হো করে হেসে উঠল। তারপর তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে বলল,
জানতাম তোর ডর করতেছে। শালা পুটি মাছের কলিজা লইয়া এই লাইনে আইসিস। হ্যাঁ আইসিস কেন? যা ঘরে গিয়া দর্জির কাম করগা।
কথাটা সজীবের ইগোতে লাগলো। সে মোটেও ভয় পাচ্ছে না, কিন্তু হাজার হলেও লাশ তো, আর এমন ভয়ঙ্কর ভাবে কাউকে কখনো মরতে দেখেনি সে, তাই একটু মনটা কুটাচ্ছে তার। কুদ্দুসের ব্যঙ্গাত্মক কথাগুলো হজম করে আবার সে বলল,
আরে দেও না থাকলে, অমন করো কেন?
এতক্ষণ গাড়ি চালানো আর গাড়িতে লাশ ওঠাতে গিয়ে কুদ্দুসের গলাটা ওখানেকটা শুকিয়ে গেছে, তাই সজীবের কথার প্রত্যুত্তরে পাল্টা কোনো কিছু আর না বলে সে বলল,
দেখ গাড়ির, হ্যাঁ ওই যে ওইখানটাতে আছে, এই পুরাটা যেন আবার মায়েরা দিস না, আমারও দিস। আমারও গলাটা একেবারে শুকিয়ে গেছে।
সজীব খানিকটা ঝুঁকে পড়ে তারপর সিটের পেছনে হাতরে একটা বোতল বের করে আনলো। বোতল ভর্তি লাল পানি দেখে তার মুখে হাসি ফুটে উঠল। খানিকক্ষণ বোতলটা ওপর নিচে ঝাঁকিয়ে নিয়ে তারপর বোতলের মুখটা খুলে এক নিঃশ্বাসে অর্ধেকটা গলায় ঢালার পর কুদ্দুসের দিকে বাড়িয়ে দিয়ে বলল,
না বস, বাকিটা তোমার।
শালার সব দুশ্চিন্তা পানির সাথে একেবারে নিচে চালান করে দিছি। সজীবের এই ধরনের কথা শুনে কুদ্দুস এক গাল হাসল, তারপর সজীবের বাড়িয়ে দেওয়া বোতলটা নিজের মুখে ধরল। ঠক ঠক শব্দ করে বোতলের সবটুকু পানি গলথকরণ করে একেবারে শেষ করে দিল তারা দুজনে। নিস্তব্ধ রাতের আধার মারিয়ে দ্রুত বেগে ছুটে চলছে গাড়িটা, চারপাশ নিকশ কালো চাদরে মোড়ানো। সজীব গাড়ির রেডিওটা চালু করল। রেডিওতে ভূত FM চলছে। হার হিম করা সাউন্ড ইফেক্ট শুনে কুদ্দুস বলে উঠল,
এই এইসবে ভয় পায় কেউ? এরা এইসব পায় কোত্থেকে বলতো? বয়সটা তো আমার কম হইল না কই, হ্যাঁ আমি তো কখনো ভুট্টুর দেখলাম না।
যত সব গাঁজাখুরি কথাবার্তা, এইসব ভুলবাল বইলা সাধারণ মানুষের মস্তিষ্ক হরণ করবার ফন্দি সব। সজীব টলমল গলায় সায় দিয়ে বলল,
হ্যাঁ একদম ঠিক কইছো বস, সব গাঁজাখুরি বাত।
একদিন শালাগো সামনে পাইলে শার্টের নিচের যন্ত্রটা সোজা পেটে ঢুকে দিব। এইভাবে এই কথায় সেই কথায় গাড়িটা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল দুজনে। হঠাৎ করে সজীবের মনে হলো তার ঠিক পেছনের দিক থেকে যেন কেউ তাকে ধাক্কা মারল। পরক্ষণে আবার ভাবল, হয়তো এবড়ো খেবড়ো রাস্তার জন্য এমনটা হচ্ছে। কিন্তু না, খানিকটা পথ যাওয়ার পর আবারও একই রকম ধাক্কা খেল সে। সেই সাথে একটা শব্দ কানে ভেসে এলো সজীবের। মনে হচ্ছে সিটের পেছনে কেউ একজন আছে আর সে সজোরে দেয়ালে ঘুষি মারছে। সজীব চুপচাপ বসে থেকে কান দুটো খাড়া করে ভেসে আসা শব্দের উৎস খুঁজবার চেষ্টা করল। শব্দটা সিটের পেছনে থাকা দেয়ালের ওপাশ থেকেই আসছে। বেশ কয়েকবার শব্দটা শোনার পর আমতা আমতা করে পাশের সিটে বসে থাকা কুদ্দুসকে উদ্দেশ্য করে সে বলল,
ভাই এই গাড়ির পেছন থেকে কেটা জানি ধাক্কা দিল মনে হইল। ভাই একটা শব্দ আসতেছে পিছের ওই বক্স থেকে।
সজীবের কথা শুনে কুদ্দুস ফ্যাস ফ্যাস করে হেসে বলল,
আরে ধুর, এই গাড়িতে তুই আর আমি ছাড়া আর আছেটা কে যে ধাক্কা দিব? মনে হয় বাতাসের জন্য অমনটা হইতাছে। এই তুই চুপচাপ বসে থাক।
কুদ্দুসের কথা শুনে সজীব থতমত খেয়ে জবাব দিল,
হ্যাঁ আমি, তুমি ছাড়া আর কে থাকবে?
ওই রতইন্যা।
আরে ওই রতইন্যার লাশ তো গাড়ির পিছনে।
কুদ্দুস এবার দাঁত কটমট করে উত্তর দিল,
আরে ধুর শালা, রতইন্যা কি বাইসে আছে যে ধাক্কা মারবো? ও তো এমন ওর হিসাব নিকাশ মেটাতে ব্যস্ত।
এই কথাটা বলে কুদ্দুস হো হো করে হাসতে লাগলো। সজীব প্রত্যুত্তরে কিছু একটা বলতে চাচ্ছিল, ঠিক তখনই হাসির শব্দ ছাড়িয়ে এবার দুজনে বুঝতে পারল তাদের সিটের পেছনের দেয়ালে কেউ সপাটে ধাক্কা মারছে। আকস্মিক এমন শব্দে কুদ্দুসের এক পা নিজের অজান্তেই ব্রেক চেপে ধরল। ঝড়ের বেগে ছুটে চলা গাড়িটা দিক হারা হয়ে রাস্তার উপর লাগামহীন হয়ে তারপর খানিকটা দূরে যেতেই থেমে গেল। কয়েক মুহূর্তের জন্য দুজনেই চুপচাপ। সব কিছু নিস্তব্ধ শান্ত। নীরবতা ভেঙে কুদ্দুস বলে উঠল, গাড়ির পিছে রতন্য ছাড়া আর কি কাউরে উঠাইছিলি তুই? সজীব ভয় ভয় উত্তর করল, কই না তো বস। কুদ্দুস ক্ষুব্ধ হয়ে এবার বলল, তাহলে ধাক্কা মারতেছে কে? কথাটা বলতেই আবার ধাক্কার শব্দটা ভেসে এলো দুজনের কানে। শব্দটা এবার আরো বেশি জোরালো এবং তার সাথে প্রখর ভাবে কানে করাঘাত করছে ওদের দুজনেই। ভয়ে আতঙ্কে গাড়ি থেকে নেমে গেল। তারপর কিছুক্ষণ এক দৃষ্টিতে গাড়ির দিকে তাকিয়ে রইল দূর থেকে। এইবার সবকিছু শান্ত। ভেতর থেকে আর কোনোরকম ধাক্কার আওয়াজ তাদের কানে আসছে না। কুদ্দুসের কখনো ভূতটুতের ওপর বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। সে ভাবল, হয়তো গাড়ির ভেতরে রতনের লাশ ছাড়াও দ্বিতীয় আরেকজন কেউ আছে এবং সে অবশ্যই জীবিত, আর সেই মানুষটাই তাদের দুজনকে ওইভাবে ভয় দেখাচ্ছে, যাতে ভূত ভেবে লাশ আর গাড়ি দুটো ফেলেই পালিয়ে যায় তারা। আর তারপর ভেতরের মানুষটা বেরিয়ে এসে রতনের লাশটা ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দিতে পারে। কিন্তু ভেতরের সেই মানুষটা হয়তো জানে না কুদ্দুস তার মতো জীবন্ত ভূতকে আঙ্গুলের ডগায় ফেলে নাচানোর মতোই লোক। কুদ্দুস তার শার্টের ভেতরে থাকা 9mm রিভলভারটার সহস্তে শক্ত করে ধরে অন্য হাতে মোবাইলের টর্চ জ্বালিয়ে পা টিপে টিপে খুব সন্তর্পণে গাড়ির দিকে এগিয়ে গেল। বেশি তেদরবাজি করলেই ধারালো বুলেট সোজা বুকের বাম পাশে বসিয়ে দেবে। গাড়ির কাছে গিয়ে তারপর সপাটে পেছনের দরজার হাতল চেপে ধরে হ্যাচকা টানে খুলে ফেলল সেটা এবং ভেতরে টর্চ মারল। ভেতরে টর্চের আলো ফেলতেই কুদ্দুস খানিকটা হক চকিয়ে গেল। ভেতরে প্লাস্টিকে মোড়ানো রতনের লাশ ছাড়া আর কিছুই নেই। তাহলে এতক্ষণ ধরে যে শব্দটা আসছিল সে শব্দটা করছিল কে? কুদ্দুস ধরে আসা গলায় বলে উঠল, আশ্চর্য তো, রতইন্নার লাশই তো পড়ে আছে, তাহলে ধাক্কাটা মারছিল কেটা? কুদ্দুসের এমন কথা শুনে সজীব ভয়ে তটস্থ হয়ে খানিকটা আমতা আমতা করে বলল, কি কও, ভেতরে কেউ না থাকলে শব্দ কেটা করতেছিল? তাইলে কি রতন? তারপর গলাটা ধরে এলো সজীবের। দুজনের কানের ভ্রম কখনো একসাথে হতে পারে না, কিন্তু সামান্য এই শব্দ শুনে ভয় পেলে তো চলবে না। হয়তো দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য বাতাসের সাথে ধাক্কা লেগে অমন শব্দ হয়েছে। কুদ্দুস নিজেকে অভয় দিয়ে বলে উঠল, হয়তো বাতাসে ধাক্কা লেগে অমনটা হয়েছে। চল গাড়িতে ওঠ, তাড়াতাড়ি মালটার একখান গতি করে আবার ফেরত যাই তৈব। সজীবের অশান্ত মন নিজের অজান্তেই বলে উঠল, গাড়ির দরজা তো পেছন থেকে ভালো মতো বন্ধ করা ছিল, তাহলে ভেতরে বাতাস ঢুকলো কিভাবে? আর বাতাস যদি নাই ঢোকে, তাহলে শব্দটা কে করছিল? কি হলো, দরজাটা বন্ধ করতে কইলাম না? কুদ্দুসের তাগা দেখে সজীব ভয়ে ভয়ে গাড়ির পেছনের দরজাটা বন্ধ করে দিয়ে আবার এসে গাড়িতে উঠে পড়ল। কুদ্দুস চারপাশটা ভালো মতো দেখে নিয়ে আবার গাড়িতে চাবি লাগিয়ে স্টার্ট দিল। নীরবতা কাটিয়ে আবার চলতে শুরু করল গাড়ি। আর খানিকটা পথ গেলেই জঙ্গলটা পড়বে। কিছুদূর যাওয়ার পর আবার ধাক্কা পড়তে শুরু করলো গাড়ির দেওয়ালে। ধাক্কার তীব্রতা এবার আরো জোরালো, যেন ভেতর থেকে কেউ সপাটে থাবা মেরে গাড়ির দেয়াল ভেঙে ফেলতে চাইছে। কুদ্দুস গাড়ি বন্ধ করতে গেলেও সজীব তাকে বাধা দিয়ে বলল, ভাই আর গাড়ি থামায়েন না, আর একটু গেলেই জঙ্গল, ওইখানে গিয়ে না হয় একেবারে থামাবো। ভেতরে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি থাইকাও থাকে, তারে শহর একেবারে পুইতা দিমু। মেইন রোডে গাড়ি থামাইলে বিপদ আমাগরি, পুলিশ দেখলে ঝামেলা বাইরে যাইব। সজীবের কথাগুলো শুনে কুদ্দুস আবার ড্রাইভিং এ মনোযোগ দিল, কিন্তু না, ভেতর থেকে ধাক্কানোর আওয়াজটা যেন ক্রমশই আরো বেড়েই যাচ্ছে। কোনো মতে গাড়িটা জঙ্গল অবধি নিয়ে যাওয়ার পর গাড়িটা থামালো কুদ্দুস। তারপর একটা বিশ্রী ভাষায় গালি দিয়ে গাড়ি থেকে নেমে সজোরে গাড়ির পেছনের দরজাটা খুলে ভেতরে এক লাফে উঠে গেল। সজীব এখনো গাড়ির সামনে সিটেই বসা, ভয়ে তার গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। কয়েকটা মুহূর্ত কেটে গেল, তারপর গলা ফাটানো চিৎকার শুনে এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পেছনে ছুটে গেল সজীব। বিস্ফারিত চোখে ভেতরে তাকিয়ে থ মেরে দাঁড়িয়ে থাকল। সে কি দেখছে? সে এক মুহূর্তের জন্য নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে পারছে না সজীব। ঝলসানো চাঁদের মিহি আলোয় সজীব দেখতে পেল ভেতরে থাকা কুদ্দুসের গলায় কিছু একটা সজোরে কামড় দিয়ে ধরে আছে। কুদ্দুস সেই কামড়ের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাণপণে সেই চতুষ্পদী জানোয়ারটাকে তার গলার কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোথায় তার সিংহের মতো শক্তি! সব শক্তি যেন হারিয়ে ফেলেছে কুদ্দুস। চাঁদের আবছা আলোয় দেখল কুদ্দুসের গলার কাছে থাকা প্রাণীটার চোখ দুটো আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। গলা ফাটানো চিৎকার দিয়ে টর্চের আলো ফেলতেই নিজের মুখ দিয়ে একটা ভয়ার্ত বাক্য বেরিয়ে এলো সজীবের মুখ থেকে, বিড়াল! বন্ধ গাড়ির ভেতরে বিড়াল কি করে এলো? কুদ্দুস অসহায়ত্বের দৃষ্টি নিয়ে সজীবের কাছে বলে উঠল,
আমারে বাসা, আমার গলার মাংস তুইলা ফেলছে রে, আমারে বাসা সজীব!
হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল সজীব। হাতের কাছে প্রতিরোধ করার মতো কিছুই খুঁজে পাচ্ছে না সে। এদিক সেদিক খুঁজে খুঁজে একটা মরা গাছের ডাল ভেঙে আবার ছুটে এলো গাড়ির কাছে। শুকনো ডালটা শক্ত হাতে গাড়ির ভেতরে উঠতে যাবে নিয়ে ঠিক তখনই যা দেখল, তা দেখে সজীবের বুকে কেউ যেন হাতুড়ি পেটালো কয়েকশো বার। কুদ্দুসের গলায় কামড় দিয়ে থাকা বিড়ালটা এবার তীব্র একটা গর্জন করে সুচালো দাঁত বসিয়ে দিয়ে এক টানে কুদ্দুসের চামড়া ছিঁড়ে কণ্ঠনালীটা বার করে আনল। মুহূর্তেই কুদ্দুসের ছিঁড়ে যাওয়া কণ্ঠনালী বেয়ে তাজা রক্ত ছিটকে বেরিয়ে এসে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যেন ছড়িয়ে যেতে লাগল। কুদ্দুস অসহনীয় যন্ত্রণাতে গলার কাছে হাত দিয়ে চেপে ধরে ধপ করে নিচে বসে পড়ল। রক্তের ধারা হাতে আঙুল ভেদ করে বেরিয়ে আসছে। কয়েক মুহূর্ত পর অসহনীয় মরণ যন্ত্রণা সহ্য করতে না পেরে গলা কাটা ছাগলের মতো চার হাত পা সমানে ছুটতে লাগলো সে, এবং সাথে এক অদ্ভুত গোঙানি। চোখের সামনে কুদ্দুস কেমন বিভৎস আর্তনাদ করতে দেখে সজীবের মেরুদণ্ড বেয়ে ভয়ে যেন পাকড়াও করল তাকে। রন্ধ্রে রন্ধ্রে ভয়ে প্রবেশ করে মৃত্যুকে আলিঙ্গন করবার পায়দাড়া করছে। কিছুক্ষণ ছটফট করার পর কুদ্দুসের ছটফট করতে থাকা শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। একটা সময় গোঙানির আওয়াজটাও বন্ধ হয়ে গেল। দেখল কুদ্দুস মৃত্যুর কোলে ঢলে পড়েছে, শরীরে তার প্রাণের ছিটে ফোঁটাও নেই। সজীব এতক্ষণ নিস্তব্ধ হয়ে সবকিছু দেখছিল, হঠাৎ করে তার সম্বিত ফিরতেই দেখল ভেতরে থাকা কালো চতুষ্পদ জানোয়ারটা এবার তার দিকেই ঘুরে দাঁড়িয়েছে। চোখ জোড়া তার তাবানলের মতো দাউ দাউ করে চলছে। হাতে ধরে থাকা শুকনো গাছের ডালটাকে অবলম্বন করেই একটা আর্তনাদ করে অন্ধকারে দিকহারা হয়ে ছুটতে লাগলো সজীব। পেছনে তাকানোর সময় নেই তার কোনো মতেই। এই অরণ্য ছেড়ে লোকালয়ে পৌঁছতে পারলেই হয়তো সে প্রাণে বেঁচে যাবে, কিন্তু পাপের ঘরা যখন ফুরিয়ে আসে তখন কি আর হিতাহিত জ্ঞান কাজ করে? সজীব লোকালয়ের রাস্তা ছেড়ে জঙ্গলের আরো ভেতরের দিকে ছুটে চলেছে। ছুটতে থাকা অন্ধকারের মাঝে হঠাৎ করে একটা মানুষের অবয়বে দেখে থমকে গেল সজীব। ছায়া মূর্তিটাকে দেখে সে যেন নতুন করে বাঁচার আলো দেখতে পেল। আবার বাঁচবার আকুতি জানিয়ে সেই ছায়া মূর্তিটার দিকে এগিয়ে গেল সজীব। তারপর ডাক দিয়ে বলল,
আমারে বাসাও, ও ভাই, ও আমারে মাইরে ফেলাইব।
সজীবের কথা শুনে অন্ধকার ছিঁড়ে ধীরে ধীরে ছায়ামূর্তিটা বেরিয়ে এলো। এবার বেরিয়ে আসা ছায়ামূর্তিটাকে দেখা মাত্র সজীবের মনে ক্ষীণ হয়ে জ্বলতে থাকা আশার প্রদীপটা যেন দপ করে নিভে গেল। তোতলানো গলায় আর্তনাদ করে বলে উঠল,
তুই?
অন্ধকার থেকে বেরিয়ে আসা অবয়বটাকে দেখে সজীবের হার্টবিট মুহূর্তের মাঝেই কয়েকশো গুণ বেড়ে গেল। বুকের বাঁ পাশে কেউ যেন সপাটে হাতুড়ি পেটাচ্ছে। শুকনো গলায় কয়েকবার ঢোক গিলে আর্তনাদ করে বলে উঠল সজীব,
রতন, তুই? এটা কি করে সম্ভব?
যে মানুষটার বরফে জড়ানো মৃত শরীরটা আমি নিজ হাতে প্লাস্টিকে মুড়িয়েছি, সে আবার বেঁচে ফিরে আসে কেমনে? কি বলছে এসব? কথাটা বলে ছিটকে গাছের গায়ে গিয়ে পড়ল সজীব। সজীবের দিকে মনিহীন চোখে অপলক ভাবে তাকিয়ে আছে রতন। তার মুখে বাঁকা হাসি, মুখের ওপর তাজা রক্ত শুকিয়ে গিয়ে আরো ভয়ঙ্কর করে তুলেছে তাকে।
আমার কাছে আসবি না? হ্যাঁ, আমার একদম কাছে আসবি না বলছি।
কথাটা বলে সজীব তার শার্টের ভেতরে থাকা ধারালো ছুরিটা বার করে মুষ্টি আবদ্ধ করে নিল। সজীবের এমন কথায় রতন যেন আরো খুশি হল। এক পাশে মাথাটা খানিকটা কাত করে ধরা পায়ে এক পা করে এগিয়ে যেতে লাগলো সজীবের দিকে। কণ্ঠ নালীটা বেরিয়ে সোজা চিবুকের উপর এসে লটকে আছে। রক্তশূন্য ফ্যাকাশে শরীর তার আর বরফ জমা মুখমণ্ডল। রক্তহীন করা পরিস্থিতিতে সজীবের ধমনী বেয়ে রক্তের প্রতিটা বিন্দু তীব্র বেগে ছুটে চলেছে। উপস্থিত বুদ্ধি যেন কাজ করছে না আর কোনোভাবেই। সে জানে তার কাছে থাকা ধারালো অস্ত্রের আঘাতে রতনের সে কিছুই করতে পারবে না। শেষমেশ কোনো উপায়ন্তর না দেখে ছুরিটা হাতে নিয়ে দিখাড়া হয়ে ছুটতে লাগলো রাতের অন্ধকারে। গহীন জঙ্গলেও লুকোনোর মতো কোনো জায়গা আসে খুঁজে পাচ্ছে না। ছুটতে ছুটতে এক হাতে মোবাইলটা বার করে রমিজের নাম্বারে কল দিল সজীব, কিন্তু ফোনটা রিসিভ হচ্ছে না। আবার কল দিল, কিন্তু না, আবার একইভাবে রিং বেজে বেজে কেটে গেল লাইনটা। বেজে ফেরার সব পথ যেন আজ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সজীব রাগ ভরে চিৎকার করে বলে উঠল,
খুব তার বাচ্চা, ফোন ধর, ফোনটা ধর প্লিজ।
কথা বলতে গিয়ে কান্নায় গলা চেপে এলো তার, কিন্তু সে কোনোভাবেই হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। ছুটতে ছুটতে এক এক করে বেশ কয়েকজনের কাছে কল দিতে থাকলো, কিন্তু না, বিপদ যেন আজ তাকে চারপাশ থেকে ক্রাশ করে নিয়েছে। বারবার হতাশ হয়ে শেষমেশ একটা ভয়েস পাঠিয়ে দিল রমিজের নাম্বারে,
ভাই রতইন্নারে সেই দিন কোনো কুকুরে মারে নাই, এখন বিড়ালে মারছিল। কুদ্দুস ভাইও আর বাইসা নাই, বিড়ালটা একটু আগে তারও গলার নাড়ি সিরা ফালা ফালা করে মাইরা ফালাইছে, হয়তো আমিও আর বাঁচব না। না 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 না, রতইন্নার মৃত শরীর আমার পিছু লইছে, আমারেও মাইরা ফালাইব।
ভয়েসটা পাঠিয়ে দিয়ে তারপর আবার সমানে ছুটতে লাগলো সজীব। ছুটতে ছুটতে একটা সময় হাঁপিয়ে উঠল সে। ক্লান্ত শ্রান্ত শরীরটা যেন তাকে আর সায় দিতে চাইছে না, হৃৎপিণ্ডটা যেন গলার উপরে উঠে আসতে চাইছে তার, দম বন্ধ হয়ে যাচ্ছে, আর ছুটে চলা সম্ভব না তার পক্ষে। একটু দম নিতে অন্ধকারে গা ঢাকা দিল একটা গাছের আড়ালে। নিস্তব্ধ রাতের আধারে হার্টবিটের শব্দ যেন তার নিজের কানে শুনতে পাচ্ছে সে। খানিকটা দম নিয়ে মাথা তুলতেই আবার চমকে উঠল সজীব। ঠিক তার পেছনের দিকে রতন রক্ত মাখা বিভৎস মুখময় নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে তার নির্লিপ্তের হাসি।
প্রাণের দায়ে হাঁপিয়ে ওঠা শরীরটাকে নিয়ে আবার প্রাণপণে ছুটতে লাগলো সজি। পাগলের মতো করে ছুটে চলেছে নিজের জীবনটা রক্ষা করার জন্য, কিন্তু এই ঘন কালো আর রহস্যময় জঙ্গল যেন সজীবের পিছু ছাড়ছে না। তার স্পষ্ট মনে আছে মেইন রোড থেকে একটু দূরে জঙ্গলের ভেতরে তাদের গাড়িটা নিয়ে এসেছিল। তাহলে এখন সেই একটু দূরের পথটাকে কেন অনন্ত পথ মনে হচ্ছে তার কাছে? তাহলে কি সে পথ হারিয়ে ফেলেছে? কথাটা মনে হতেই ডুকরে কেঁদে ফেলল সে। এখন সে দুনিয়ার যে কোনো কিছুর বিনিময় হলেও এই বিভীষিকাময় জঙ্গল আর রাত থেকে মুক্তি পেতে চায়, মুক্তি পেতে চায় রতন আর এই কালো বিড়ালটার কাছ থেকে। কিন্তু কিন্তু মন যা চায় সব সময় কি তা পাওয়া যায়? যায় না। প্রাণপণে অন্ধকারে ছুটতে গিয়ে শুকনো গাছের গুড়িতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল সজীব। তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই এক চতুষ্পদী জানোয়ার হিংস্র গতিতে সজীবের বুকের উপর এসে দাঁড়াল। অন্ধকারের মাঝেও তার খুব একটা চিনতে কষ্ট হল না বুকের ওপর দাঁড়িয়ে থাকা এই চতুষ্পদী জানোয়ারটাকে। জ্বলন্ত চোখ দুটোর দিকে তাকিয়ে কোনো কিছু বলার আগেই সুচালো সদন্ত দুটো সোজা বসিয়ে দিল সজীবের ঘাড়ের নিচে। সাথে সাথে গগন বিদারে তীব্র একার্তনাদ করে অসার হয়ে গেল সবুজের দেহটা। একটা অস্বাভাবিক দুঃস্বপ্ন দেখে রমিজের ঘুমটা ভেঙে গেল মাঝরাতে। মাথার উপর ফ্যান চলছে, তারপরেও পুরো শরীরটা ঘামে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে একেবারে। রমিজ কপালের ঘামটা মুছে বালিশের পাশে রাখা ফোনটা হাতে নিয়ে কয়েকবার কুদ্দুসের নাম্বারে কল দিল, কিন্তু ফোন সে উঠাচ্ছে না। কেটে দিয়ে সজীবের নাম্বারে কল দিল কয়েকবার। রিং হওয়ার পরপর কল রিসিভ করতেই রমিজ কপাল কুচকে বলে উঠল, শালা ফোন উঠাস না কেন? উপাস থেকে কোনো উত্তর এলো না, শুধু একটা ভারী বাতাস কানে ভেসে এলো রমিজের। কলটা কেটে দিয়ে ফোনের উপর হোয়াটসঅ্যাপে আসা একটা নোটিফিকেশন দেখে সেটা চেক করলো রমিজ। ভয়েসটা চেক করতেই রমিজের শরীরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল অজানা এক আতঙ্কে। অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো, বিড়াল? তাহলে কি এই কয়েকদিন আগে মেরে ফেলা সেই বিড়ালটা অশরীরী হয়ে ফিরে এসে হত্যার প্রতিশোধ নিচ্ছে? এইসব ভাবতে গিয়ে তার দাম্ভিকতা তাকে রুখে দিল। তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলে উঠল রমিজ, ধুর, একটা বিড়াল কেমনে খুন করবে? সজীব নিশ্চয়ই মজা করতেছে, ওই কুদ্দুইসাটা খুব ফাজিল হইছে, সকালে দেখা হোক তখন বুঝাবো। কথাটা বলে আবার শুয়ে পড়ল রমিজ। পরদিন সকালে রাতের দুঃস্বপ্নটা বাস্তব হতে দেখে রমিজের চক্ষু চড়ক গাছ। শহরের পাশের এক জঙ্গল থেকে তিনটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনটা লাশের শরীরেই ভয়াবহ রকমের কামড় আর নখের আঁচড় খুঁজে পেয়েছে তারা। রমিজ তপ্তাকে ভাবতে থাকল সজীবের দেওয়া মেসেজে বলা কথাগুলো। তাহলে কি সজীবের কথাগুলোই সত্যি? কিন্তু এই যুগে এসে এইসব কথা কে কাকে বিশ্বাস করাবে? মেয়রকে বললে সে তো বিশ্বাস করবেই না, উল্টো তাকে ভুল বুঝে বসবে। তাহলে কি বিড়ালটা সেদিন মরেনি? কিন্তু তা কি করে হয়? সে নিজে দাঁড়িয়ে থেকে মৃত বিড়ালটার দেহ মাটির নিচে পুঁতে ফেলেছিল। এইসব ভাবতে ভাবতে মর্গে পৌঁছায় রমিজ। তারপর পরপর দেখল তিনটা লাশ শুয়ে আছে পাশাপাশি। মুখ থেকে কাপড় সরাতে খানিকটা ভুরু কুচকে উঠল রমিজের। কতটা যন্ত্রণা আর ভয় নিয়ে একটা মানুষ মরলে তার চোখ দুটো এমন বিস্ফারিত হয়ে থাকে। তিনজনকেই একইভাবে খুন করা হয়েছে। গলার পাশের অংশে দাঁত বসিয়ে কামড় দিয়ে মাংস তুলে নেওয়া হয়েছে। ক্ষত অংশগুলো শুকিয়ে কালো হয়ে গেছে সবার। রমিজ বুঝতে পারে তার হার্ট বিট বেড়ে গেছে। কাল বিলম্ব না করে
তৎক্ষণাৎ বেরিয়ে এলো সে মর্গ থেকে। বাড়ি ফেরার পথে সেদিনের সেই জায়গাটাতে একটা বার সে চলে গেল, গিয়ে আরো এক দফা বিস্ফারিত নয়নে তাকিয়ে থাকল গর্তের দিকে। জায়গাটা ফাঁকা, গর্তের ভেতরে বিড়ালটা নেই, অথচ এইখানেই সেদিন বিড়ালটাকে রতন নিজ হাতে মাটি চাপা দিয়েছিল। সাত পাঁচ ভাবতে ভাবতে পিছিয়ে আসছিল রমিজ, হঠাৎ পেছন থেকে একটা বিড়াল শব্দ করে পাশ কাটিয়ে ছুটে বেরিয়ে গেল। দৃশ্যটা দেখে রমিজের মূর্ছা যাওয়ার মতো অবস্থা। তারপর কোন রকমে নিজেকে সামলে নিয়ে হন্ততন্ত হয়ে আবার গাড়িতে চেপে বসল সে। আজ সারাটা দিন আতঙ্কে কেটেছে রমিজের, এই প্রথমবার সে এতটা ভয় পাচ্ছে, তাও আবার একটা বিড়ালকে। এতদিনে সে এত এত অন্যায় করেছে, জুলুম করেছে, কত লোকের ওপর সেইসব অত্যাচার সে করেছে, কতজনের জমি দখল করেছে, তার হিসাব রমিজের নিজের কাছেও নেই। অথচ শেষ বয়সে এসে কিনা একটা সামান্য বিড়ালের জন্য তার ভেতরে ভয় কাজ করছে। রমিজের সত্তা হা হা করে হেসে উঠল তার এই কাপুরুষতা দেখে। রমিজ নিজেকে শক্ত করে অভয় দিয়ে বলল, ধুর, একটা বিড়াল আর এমন কি করবে, ওদেরকে নিশ্চয়ই বন্য প্রাণীতেই মেরেছে। কাঁধের ওপর তাদের দাগগুলো যেভাবে বসানো ছিল তা একটা বিড়ালের পক্ষে কখনোই সম্ভব নয়। রমিজের আর শরীরটা খুব একটা ভালো লাগছে না, হয়তো সারাদিনের অহেতুক চিন্তা আর মস্তিষ্ককে এইভাবেই হয়তো দুর্বল করে দিয়েছে তার। সন্ধ্যায় মেয়রকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে আজ সে যেতে পারবে না। টেনশন কমাতে কয়েকটা বিলেতি বোতল নিয়ে বসেছে রমিজ, আজ তার আকণ্ঠ পান করতে ইচ্ছে করছে, করলো তাই। সন্ধ্যা থেকে লাগাতার একের পর এক গ্লাস সমানে গলধকরণ করে চলেছে সে, কিন্তু তারপরও কোনোভাবেই মাথা থেকে ওই বিড়ালের চিন্তাটা দূরই হচ্ছে না তার। তাহলে কি তার এতদিনের সব ক্ষমতা নিছক একটা বিড়ালের কাছে শেষ হয়ে যাবে? রাত খানিকটা গভীর হতেই বোতলের পানিও শেষ হয়ে এলো তার, রাত এখনো অনেকটাই বাকি, বোতল লাগবে। টলমলে গলায় আকাশের কাছে ফোন দিল রমিজ, আকাশ আমার জন্য কয়েক বোতল মদ নিয়ে আয় তো, এক্ষুনি লাগবে, এক্ষুনি নিয়ে আয়, ঠিক আছে? ওপাশ হতে উত্তর এলো, আচ্ছা আনতেছি ভাই। রমিজ কলটা কেটে দিয়ে শেষ গ্লাসটা হাতে নিয়ে অপেক্ষা করতে থাকলো আকাশের। মিনিট বিশেক পর দরজার কলিং বেলের আওয়াজ পড়তে রমিজ হনহনিয়ে গিয়ে দরজা খুলে দেখল আকাশ একটা নীল রঙের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে, মুখে তার চওড়া হাসি। রমিজ টলমলে গলায় প্রশ্ন করল, কিরে আনছিস, এতক্ষণ লাগে নাকি আনতে? বাহিরে দাঁড়িয়ে থাকা আকাশ শুকনো ঠোঁটের কোণে বাঁকা একটু হাসি ফুটিয়ে বলল, আরে ভাই যেতেন কেন, মাংস তো আর আনবার যাই নাই, গেছিলাম মাল আনবার, একটু লেট তো হইবই, এনেন একেবারে কড়া জিনিস। কথাটা বলে আকাশ তার হাতে ধরা ব্যাগটা ওপরে তুলে ধরল, তারপর আবার বলল, ভাই এত বড় বড় দুইখান বোতল আপনি একাই খাইবেন, এত কষ্ট কইরা এত রাইতে নিয়ে আইলাম, আমার একটু দেবেন না? রমিজ সামান্য হেসে জবাব দিল, খাবি আয় তাইলে। আকাশ আবারও হাসল, তারপর বোতল দুটো নিয়ে ভেতরে প্রবেশ করল। রমিজ তার আগের জায়গাতে এসে আকাশকে দুটো গ্লাস দেখিয়ে বলল, নে ঢাল দেখি। আকাশ বোতলের মুখ খুলে দুটো গ্লাসে রঙিন পানীয় ঢেলে একটা গ্লাস এগিয়ে দিল রমিজের দিকে। রমিজ চুমুক দিয়ে খানিকটা উদাসীন হয়ে বলল, আমার দলে কাম করবি আকাশ, কি থেকা কি হইয়া গেল, একদিনে আমার দলটা কপ্পুরে লাহান উইরা গেল। আকাশ গলায় পানি ঢেলে গড়গড় শব্দ করে গিলে নিয়ে বলল, হ সব শুনছি আমি, তয় রতইন না সজীব আর কুদ্দুস ভাই, এই তিনজন এইভাবে কেডাই খুন করলো, আপনার কি কাউরে সন্দেহ হইতাছে ভাই? রমিজ একটা খালি গ্লাস এগিয়ে দিয়ে একটা ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না রে, আমার এত এত শত্রুর ভেতরে কারে সন্দেহ করুম কত, তয় আইসকা সকালে মর্গে যাওয়ানোর পর লাশগুলান স্বচক্ষে দেখবার পর
আমার যা মনে হয়েছে, অমনভাবে খুন করা কোনো মানুষের কম্ম নয় বুঝলি। আকাশ গ্লাসে রঙিন পানি ঢালতে ঢালতে বলল, পুলিশে তো আপনার সন্দেহ করতেছে, আপনিই নাকি প্ল্যান করে হত্যা করছেন সবগুলারে।
রমিজ অস্ফুট স্বরে খানিকটা ঝাঁঝিয়ে উঠল, তারপর চোখগুলো বড় বড় করে বলল, ওই হালার পুতকো কথা বাদ দে তো, ওদের কামই সন্দেহ করা। আমার এত কষ্টে গড়া দলডারে আমি কিনা খুন করুম? এই লাইনে লোকটা নাকি চারটাখানি কথা কয়, কত কষ্ট কইরা পাইলা পয়সা সব শিখাইছিলাম,
আর এক রাইতেই সব কয়টা গেল গা।
আকাশ এক ঢোকে গ্লাসের সবটুকু মদ গলায় ঢেলে দিয়ে একটু দম নিয়ে বলল, হ খুব খারাপ লাগতেছে ওদের জন্য, তয় আপনার কি উচিত না ওগো লগেই থাক?
রমিজ দুঃখ প্রকাশ করে বলল,
কেমনে থাকো, ওরা তো আর বাইসা নাই।
তাহলে আপনারও তো উচিত মরে যাওয়া।
ধুর, আমি মরুন কে,
আমি আবার নতুন করে দল বানামো, আর কুদ্দুইসা মরা যাওয়াতে ভালোই হয়েছে, হালা আমার ধান্দাতে বেশি ভাগ বসাইবার চাইতো সবসময়।
পাপ করলেন আপনি, আপনার জন্যই বিড়ালটাকে মারল ওরা, আর আপনি কি না এখন ওদের অভিশাপ দিচ্ছেন?
ভাই আপনি তো একটা মাল ভাই।
রমিজ আকাশের মুখে কথাটা শুনে খানিকটা হকচকে উঠল, তারপর খানিকটা আকাশের দিকে ঝুঁকে পড়ে বলল, বিড়াল মারবার খবর তুই জানলি কেমনে?
আকাশ একটা বাঁকা হাসি দিয়ে বলে উঠল,
আমি সব জানি বস।
রমিজ কাল বিলম্ব না করে আকাশকে আবার বলে উঠল, হেই তুই এখন যা, অনেক রাত হইছে, কাল দিনের বেলায় আসিস গা, যা।
আপনার না একা একা ডর লাগতেছিল?
হের লাগাই তো আইলাম আমি।
আমার ডর লাগতেছিল তোরে কে কইছে, তুই যা আমি ঘুমাবো, পেটে মাল পুরা সব ভুলভাল বকতেছে শাহ।
বড় ভাই এতগুলো প্রাণ হজম কইরা আপনার ঘুম আইব?
তার চাইতে বরং ওই বোতলটা খুলি, কি কম?
রমিজ এবার মেজাজ দেখিয়ে বলে উঠল,
না লাগবো না, তোরে যাইতে কইছি তুই যা, এনতে যা।
আকাশ এবার মুখের অভিব্যক্তি খানিকটা বদলে বলল,
আমি তো যাওয়ার লাইগা আসি নাই ভাই, আপনার এখন নিয়া জানের লাইগাই আইসি।
রমিজ এবার খানিকটা অবাক হল, বলল,
আমারে মানে? হেই তোর নেশা চইরা গেছে, তুই যা যা যায়।
আকাশ খিলখিল করে হেসে উঠল, বলল,
বড় ভাই আমার চোখের দিকে একটু তাকান দেই, দেখেন তো কিছু দেখবার পান কিনা।
রমিজ আকাশের চোখের দিকে তাকা দেই, মুহূর্তেই নেশাগ্রস্ত চোখ নেশা কাটিয়ে সেখানে ভয় জাকিয়ে বসালো, আতঙ্কিত গলায় চিয়ে চিয়ে বলে উঠল,
হা আকাইসা, তোর চোখ দুইটা অমন কে, কি হয়েছে তোর চোখে?
আকাশ এবার রমিজের আরো কাছে এসে বলল, বড় ভাই আরেকটু ভালো কইরা দেখেন তো। রমিজ চোখ বড় বড় করে তাকালো আকাশের মুখের দিকে, তারপর লক্ষ্য করল আকাশের মুখাবয়ব ধীরে ধীরে বদলে গিয়ে অন্য আরেকটা মুখের রূপ নিচ্ছে, চোখের মণিজোড়া কালোর পরিবর্তে হলুদ রঙে পরিণত হয়েছে, মুখটাও ধীরে ধীরে সূচালো হয়ে যাচ্ছে। রমিজ ভয় পেয়ে চিৎকার দিয়ে বলে উঠল,
আকাশ তোর কি হয়েছে?
ধীরে ধীরে আকাশের মুখটা বদলে একটা বিড়ালের মাথাতে রূপান্তরিত হল, শরীরটা আকাশের হলেও মুখটা একটা বিড়ালের, কালো মিশমিশে ভয়ঙ্কর এক মুখমণ্ডল। রমিজ চেয়ার ছেড়ে উঠে কয়েক পা পিছিয়ে গিয়ে ভয়ে জড়ানো কণ্ঠে বলে উঠল,
বিড়াল আকাশ কই গেল, এইসব কি হচ্ছে?
নিজের মৃত্যুকে সামনে দেখে ভয়ে কুঁকড়ে গেল রমিজ, ভয় সে দিয়ে পুরো শরীর থর থরানি দিয়ে কাঁপছে তার। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বার করতে যেতেই আকাশ ছুটে গিয়ে দেয়ালের সাথে ঠেসে ধরল রমিজকে, তারপর ঘ্যার ঘ্যারে কণ্ঠে বলে উঠল, ফোন কইরা কোনো লাভ নাই, কেউ আসবে না, কি দোষ করছিলাম আমি, তোগো বাপ
মেয়রের গাড়ির ব্রেক খারাপ হইল আর তার অপরাধে তুই পিটায় মারলি আমারে। সেই দিন খুব ছটফট করছিলাম বাসনের লাইগা, আমারে তো মারলি, সাথে আমারে যে বাঁচানোর জন্য আইছিল তারেও মানুষের মতো মারলি। তুই না তোর সাঙ্গু পাঙ্গুদের খুব মিস করতেছিলি? সমস্যা নাই, একটু পরে দেখা কইরা নিস, আমি সেই ব্যবস্থা কইরা দিমু। রমেশ কোনো কথা না বলে সন্তর্পণে শার্টের নিচে থাকা কালো রঙের 9mm হ্যান্ডগানটা বের করে সপাটে কয়েকবার ট্রিগার চেপে ধরতেই আকাশ ছিটকে কয়েক হাত দূরে সরে গেল। শরীর থেকে রক্ত বেরিয়ে পড়েছে, কিন্তু আকাশের ভেঙে পড়ার কোনো ছাপই সে দেখতে পাচ্ছে না। আবারও হ্যান্ডগানটা তুলে পরপর সব কয়টা গুলি তাক করল সে আকাশের দিকে। আকাশ হো হো করে হেসে উঠে বলল, আর কয়বার মারবি, হ্যাঁ আর কয়বার মারবি আমারে। ওইটা প্রাণ শেষ করণের হাতিয়ার, অশরীরীকে মারার মতো ক্ষমতা ওইটার ভেতরে নাই। কথাটা বলেই আকাশের শরীর ছেড়ে কালো ধোয়ার কুণ্ডলি পাকিয়ে একটা বিভৎস শরীর বেরিয়ে এলো। শরীর থেকে মাংস পচে গিয়ে ভেতরের হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে, রক্ত মাংসের চোখগুলো নিকশ কালো আধারে ঢাকা। রমিজ শুকনো গলায় কয়েকবার ঠোক গিলে বিড়ালটার দিকে আবার হ্যান্ড গানটা তাক করতেই বিড়ালটা এক লাফে রমিজের কাঁধে উঠে কামড় বসিয়ে দিল। রমিজ অসহনীয় যন্ত্রণাতে একটা চিৎকার দিয়ে উঠে বিড়ালটাকে দু হাতে দিয়ে শক্ত করে চেপে ধরে সরিয়ে দিতে চাইল, কিন্তু বিড়ালটা তার সমস্ত শক্তি দিয়ে রমিজের গলায় সদন্ত বসিয়ে ধরে রেখেছে, যেন আজন্ম প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছে তার। রমিজ শেষ চেষ্টা করতে শরীরের সমস্ত শক্তি দিয়ে বিড়ালটাকে হ্যাচকা টান দিতেই বিড়ালটা সরে গেল। অদূরে দাঁড়িয়ে থাকা বিড়ালটার মুখে সরু একটা মাংসপিণ্ড দেখে রমিজ চিৎকার দিয়ে নিজের গলা চেপে ধরল। গলার কণ্ঠনালি আর নেই তার, ভয়ে চিৎকার দিতে গিয়েও বের হলো না কোনো শব্দ। গলা চেপে ধরে ফ্লোরে শুয়ে পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তারপর সামনে দাঁড়িয়ে থাকা এক জোড়া চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করছে রমিজের শরীরটা শান্ত হওয়ার জন্য। কিছুক্ষণ পর সব কিছু শান্ত, রমিজের ছটফট করতে থাকা শরীরটা এখন নিস্তেজ হয়ে পড়ে রয়েছে মেঝের উপর। গলার কাছের ক্ষতস্থান থেকে অঝরে তাজা রক্ত বেরিয়ে এসে ফ্লোরটাকে ভাসিয়ে দিচ্ছে। পরদিন নাস্তার টেবিলে টিভিতে একটা সংবাদ শিরোনামে একজন সংবাদ পাঠিকা এক নাগারে বলে চলল, একই দিনে ভিন্ন ভিন্ন স্থানে চার চারটা মানুষের রহস্যজনকভাবে খুন, তবে খুনগুলো আলাদা আলাদা স্থানে হলেও মৃত ব্যক্তিদের শরীরের ক্ষত চিহ্ন দেখে পুলিশ সন্দেহ করছে খুনি একজনই, তবে সে মানুষ নাকি কোনো হিংস্র জানোয়ার তা নিয়ে চলছে এখনো তদন্ত। ঘটনার বিস্তারিত শুনতে পরবর্তী সংবাদের সাথেই থাকুন। সকালে নাস্তার টেবিলে দুজন মিলে নাস্তা করছিলাম, এমন সংবাদ শুনে সুমি বলে উঠল, আমার তো মনে হচ্ছে ওগুলো কোনো জঙ্গলি জানোয়ারের কাজ, তবে হঠাৎ করে শহরে মাংসাশী জানোয়ারের উৎপাত হলো কী করে? আমার তো খুব ভয় লাগছে গো এখন। দুই দিনে চার চারটা মানুষ নৃশংসভাবে খুন, তাও আবার ওইভাবে কামড়ে, নিশ্চয়ই কুকুর হবে। অবলা প্রাণীগুলোকে দোষ দিয়ে আর কী করব বলো, দোষ তো আমাদেরই। আমরা যদি আমাদের বেঁচে যাওয়া খাবারগুলো ফেলে না দিয়ে ওদেরকে খেতে দিতাম, তাহলে হয়তো ওরা এতটা হিংস্র হতো না। যেখানে ক্ষুধার জ্বালাতে মানুষ পশু হয়ে যায়, সেখানে অবলা জানোয়ারগুলোর আর দোষ কি বলো? আমি নাস্তা খাওয়া শেষ করে উঠে বললাম, সব খুন পেটের ক্ষুধার জন্য হয় না সুমি, কিছু কিছু খুন অতীতের হিসাব মেটাতে হয়, বুঝলে? সুমি চোখ দুটো গোল গোল করে জিজ্ঞাসুক দৃষ্টিতে বলল, মানে? না কিছু না, আমি একটু বেরোবো এখন, কথাটা বলেই উঠে গেলাম। স্টোর রুমে রাখা বরফে জড়ানো বিড়ালটাকে কবর দিতে হবে, ওর যে অসমাপ্ত কাজগুলো এখন শেষ। সুমি যদি লক্ষ্য করত তাহলে হয়তো দেখতে পেত আমার ঠোঁটে বহুদিন পর হাসি ফুটে উঠেছে। না, সেই হাসিটা সাধারণ কোনো হাসি নয়, এই হাসিটা কিছু অমানুষের প্রাপ্য সাজা পাওয়ার আনন্দের হাসি। প্রিয় শ্রোতা, এই ছিল লেখক আশিক মাহমুদের ঘটনাটি। আশা করছি এই ঘটনাটি আপনাদের সকলেরই ভালো লেগেছে, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এরকম ইন্টারেস্টিং প্লটের একটি ঘটনা অনেকদিন পরে আপনাদেরকে উপহার দিতে পেরে আমিও অনেক বেশি খুশি আজকে। অ্যান্ড আশা করছি লেখক আশিক মাহমুদের এই ধরনের আরো ঘটনা উনি ইন ফিউচারে আমাদেরকে লিখে পাঠাবেন, আমরা সেই আশাতেই রইলাম। কেমন লেগেছে এই ঘটনাটি, কেমন লাগলো আজকের আমাদের পুরো এই সার্বিক উপস্থাপনাটি, আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কিন্তু অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর এরই সাথে আজকের এই পর্বের কিন্তু ঘটনার অংশটুকু শেষ হয়ে গেল, আর তারই সাথে আমারও চলে যাওয়ার সময় হয়েই গেল। আর আমি চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার সজ্জাদ অভি ভাই আপনাদের সাথে জয়েন করছেন অনলাইনে আজকের পর্বের ব্যাপারে, অথবা আমাদের ভূত গল্পের ব্যাপারে যে কোনো ধরনের কোশ্চেন্স অথবা মন্তব্য যদি আপনাদের মনে এসে থাকে অবশ্যই কিন্তু অভিভাবের কাছে আপনারা সেগুলো করতে পারছেন। তো দিস ইজ রাহাজ জুবায়ের ইজ নাও কান্না সাইনিং আউট। আপনাদের সাথে আগামী পর্বে দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখন চলে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আর আগামী পর্ব পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
আর
পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটা ইনস্টল কর আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক 11টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
প্রিয় শ্রোতা, ভূতকল্পে এখন আপনারা শুনতে যাচ্ছেন লেখক আনোয়ার হোসেনের লেখা একটি ঘটনা। এই ঘটনাটির নাম অজান্তে ভয়। আশা করছি এই ঘটনাটি আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন শুরু করা যাক আনোয়ার হোসেনের লেখা অজান্তে ভয়। চারপাশে অজস্র মানুষ, সবাই যার যার মতো ব্যস্ত। হিমেল ও রে যা একটা ফুলের দোকানে গেল কিছু ফুল কিনতে। আজ সন্ধ্যাবেলা সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে। হিমেলার গার্লফ্রেন্ডের নাম তিথি, তিথির সাথে তার দীর্ঘ দিনের সম্পর্ক, অনেকদিন পর দেখা হবে। সেই সুবাদে হিমেল রাজুকে সাথে নিয়ে ফুল কিনতে গেছে। সবার মতো সেও জানে যে ভালোবাসার মানুষটিকে ফুলের মতো গিফট ছাড়া দেখা করাটা বেমানান, আর প্রিয় মানুষটিকে একগুচ্ছ ফুল হাতে দিতে পারলে সেই প্রিয় মানুষটিও বেশ খুশি হয়, যা কিনা অন্যান্য গিফটের বেলায় তেমন একটা খুশি হয় না। খুশি হয় কিন্তু এতটা নয়।
বেছে বেছে তাজা কিছু ফুল দিয়ে সে একটা ফুলের তোড়া বানিয়ে নিল। সাথে কিছু চকলেট ও প্রসাধনী সামগ্রী নিয়ে তিথির সাথে দেখা করার জন্য সে রওনা হয়। রেজাকে রেখে হিমেল তিথির সাথে দেখা করার জন্য একটা বাসে চড়ে বসে। কিছুক্ষণ পরই বাসটি তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায়। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। হিমেল বাস থেকে নেমে একটি রিকশা চড়ে কদমতলি নামক একটা বাজারে গিয়ে দেখে তিথি সেখানে রাস্তার একটা পাশে দাঁড়িয়ে আছে। তিথি ঘোমটার মতো করে তার ওড়নাটা মাথায় দিয়ে রেখেছে। হিমেল তার কাছে ফুলটি হাতে দিয়েই নিচে বলতে থাকে, প্রিয়তমা আমার, আসতে একটু বিলম্ব হয়ে গেল। তিথি বলল, কে আর নতুন কি, তুমি কি কোনোদিন আমার আগে কোথাও পৌঁছাতে পেরেছ? হিমেল বলল, হ্যাঁ গো, আমি সেটা স্বীকার করছি, এই কানে ধরলাম, আর কোনোদিন এমন হবে না। ঠিক আছে, চলো আমরা একটু হেঁটে ওই সামনের রাস্তার মোড় থেকে একটা রিকশা নেই, তারপর কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি না হয়। রেস্টুরেন্টে পৌঁছে তিথিকে জিজ্ঞেস করতেই সে কফির কথা বলে দেয়। কফি পান করার এক ফাঁকে তিথির ফোনে একটা কল আসে, সেটা সে রিসিভ করেই জানতে পারে তার মা অসুস্থ হয়ে পড়েছে, তাকে এখনই বাসায় ফিরতে হবে। হিমেল ব্যাপারটা বুঝতে পেরে তার হাতে চকলেট ও ওই প্রসাধনী সামগ্রীগুলো দিয়ে কিছু দূর এগিয়ে দিয়ে এলো। তারপর হিমেল নিজেও বাসায় ফেরত এলো। রাতের বেলা সে তিথির ফোনে কল দিয়ে তার ফোনটি বন্ধ পায়। হিমেল বেশ চিন্তায় পড়ে যায়। তিথি কি করছে এখন, তার মা কেমন আছে? সে ভাবে কাল সকালে সে তিথির মাকে দেখতে যাবে। সে খেয়ে দে সময় মতো শুয়ে পড়ে। তিথির কথা ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়ে তা নিজেও টের পায় না। মাঝরাতে হিমেল তার রুমের বাহিরে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। সে আস্তে করে বিছানা ছেড়ে উঠে দরজাটা খোলে, দেখে তিথি দরজার বাহিরে, তার ঠিক রুমের সামনে সে দাঁড়িয়ে আছে। তিথিকে দেখে হিমেলের বেশ মায়া হয়। সে দেখে তিথি কান্না করছে। হিমেল বলে, তুমি এত রাতে এখানে? তিথি বলে, হ্যাঁ আমি। হিমেল বলে, কিন্তু এত রাতে তুমি একটা মেয়ে মানুষ হয়ে এখানে কি করে এলে? আমি একটু বিপদে পড়েছি, আমাকে কি একটু সাহায্য করবে তুমি? হিমেল কোনো কিছু না ভেবেই উত্তর দেয়, এই হিমেল তোমার জন্য সব কিছু করতে পারবে, এখন বলো তোমার কি বিপদ? তিথি বলল, আমার সাথে একটু চলো। হিমেলও কিছু না ভেবেই তিথির পিছু পিছু হাঁটা শুরু করল। চারপাশে খুটখুটে অন্ধকার, আকাশে এক ফালি চাঁদ, তাতে চারপাশে কিছুটা আলোকিত হয়ে আছে অবশ্য, এই আলোতেই তার দুজনে হেঁটে চলল। তিথি কিছুক্ষণ হাঁটার পর একটা পুকুরের সামনে এসে দাঁড়ালো। হিমেল ভাবল, এই শীতের রাতে তিথি আমাকে এই পুকুর পাড়ে নিয়ে কেন এলো? সে তিথিকে জিজ্ঞেস করল, আচ্ছা এখন তো বলো তোমার কি বিপদ? তিথি উত্তর দিল, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আজব তো, এটা তুমি এতদিন পর কি বলছো আমাকে? আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, এখন বলো আমাকে কি করতে হবে? নির্জন রাতে চারপাশে ঝিঝি পোকা ডাকছে, মাঝে মাঝে দূর মাঠ থেকে শিয়ালের ডাক ভেসে আসছে, পরিবেশটা ঠিক কেমন একটা যেন। হিমে এলো তিথি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে তার আশেপাশে কোনো লোকালয় নেই, আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই। তখন তিথি বলল, এই শোনো, আমার গলার চেইনটা না এইখানে পড়ে গেছে, আমি চিন্তা করে দেখলাম এটা খুঁজে দিতে তুমি একমাত্র আমাকে সহযোগিতা করতে পারবে। হিমেল বলল, কোন জায়গাটা একটু দেখিয়ে দাও। তিথি তখনই একটা ঢিল নিয়ে সজোরে পুকুরের পানিতে ছুঁড়ে মারল, আর সমস্ত পুকুর জুড়ে সেই ঢেউ ছড়িয়ে পড়ল। সে বলল, ঠিক এই জায়গাটায় আমার চেইনটা হারিয়েছে। হিমেল তিথির প্রেমে এতটাই বিভোর
সে কিছুই আর ভাবল না, কিন্তু তখনই সে খেয়াল করল, আরে তিথি এইমাত্র বাম হাতে ঢিলটা ছুড়ল না পুকুরে। তিথি তো বাম হাতি নয়, ও তো ডান হাতে সবকিছু করে, তাহলে এই ঢিলটা এত দূরে বাম হাত দিয়ে কিভাবে ও ছুড়ল, এটা তো ওর পক্ষে সম্ভব হওয়ার কথা নয়। হিমেল ব্যাপারটা পরখ করার জন্য আবারও বলে ওঠে, এই কোথায় যেন দেখিয়েছ, এই নাও এই ঢিলটা একবার একটু মেরে দেখাও তো জায়গাটা। তখনই তিথি বাম হাতে সেই ঢিলটি নিয়ে সজোরে পুকুরের পানিতে ছুঁড়ে মারল আবার। তাতে হিমেল বেশ চমকে গেল, আরে তিথি তো কখনোই বাম হাতে কিছুই করেনি, এভাবে একটা ঢিল বাম হাতে এত দূরে ছুঁড়ে মারা তো ওর পক্ষে সম্ভব নয়। তখনই এসে একটা ব্যাপার খেয়াল করে চমকে উঠল এবং যা বোঝা সে মোটামুটি সেখানেই এই ঘটনায় বুঝে গেল। সে খেয়াল করে দেখল তিথির পা দুটো উল্টো দিকে ঘোরানো, এটা দেখা মাত্রই হিমেলের গায়ে কাঁটা দিয়ে উঠল। সর্বনাশ, সে তাহলে তিথির সাথে নয়, একটা অশরীরী খারাপ কিছু সামনে দাঁড়িয়ে আছে, ভাবতেই তার হার্টবিট বেড়ে গেল। তখন সে খেয়াল করল তিথি বারবার তাকে বলছে, তাড়াতাড়ি করো, আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। তখন হিমেল ভাবতে থাকে, এখন কি করা যায়। মনে মনে সে দোয়া দরুদ পড়তে শুরু করল। কিছুক্ষণ পর হিমেল বলল, তিথি শোনো। তিথি তার দিকে তাকালো, তার চাহনিটা কিছুটা অন্যরকম। হিমেল যে ব্যাপারটা বুঝতে পেরেছে এটা সে কোনোভাবেই তিথি নামক ওই অশরীরীটাকে বুঝতে দেবে না, তাই সে বলে উঠল, তিথি আমার পানিতে অ্যালার্জি আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি ওই বাড়ি থেকে আমার ক্রিমটা নিয়ে আসি। তিথি তার দিকে একটু অন্যভাবে তাকালো। তখনও হিমেল কৌশলে বলতে থাকে, আরে সুন্দর মিষ্টি আমার প্রিয় তোমার চাহনি, এটা সে বলেছে যাতে তিথির চেহারায় আড়ালে থাকা সেই অশরীরীটি না বুঝতে পারে যে সে সবকিছু ধরতে পেরেছে। আর হিমেলের কপাল ভালো, সেই অবয়ব বা অশরীরীটি তার কৌশলটি এখনো বুঝতে পারল না। হিমেল আস্তে আস্তে বাড়ির পথে পা বাড়ালো। কিছুক্ষণ পর সে তার রুমে চলে এলো। সে এসে তাড়াতাড়ি তার দরজাটা বন্ধ করে তার মুঠোফোনটি হাতে নেয়। ফোনটি হাতে নিয়ে এসে দেখে তিথির নাম্বার থেকে তার ফোনে আটটি কল এসেছিল। হিমেল তাড়াতাড়ি তিথির নাম্বারে কল ব্যাক করল। তখন ঘুম ঘুম কণ্ঠে তিথি বলে, কোথায় ছিলে তুমি, সেই কখন থেকে তোমাকে কল দিয়েই যাচ্ছি। হিমেল ভয়ে ভয়ে কিছু একটা বলতে যাবে, তখনই তার রুমের বাহির থেকে সেই অশরীরীটি তিথির কণ্ঠে তাকে ডাকা শুরু করে দিল, এই হিমেল শোনো, আমাকে বাইরে রেখে দরজাটা বন্ধ করে রেখেছো কেন। এটা শুনে হিমেল প্রচন্ড ভয় পেয়ে যায়। শেষমেশ তাহলে এই অশরীরীটি তার ঘর অবধি চলে এসেছে। হিমেল বড়ক্ষণে ঢোক গেলল, গ্লাস থেকে একটু পানি পান করে এসে ফোনে বলতে থাকে, তিথি তিথি তুমি এখন কি করছো। তখন হিমেল খেয়াল করল একই সাথে দুইজন তিথি তার কথার জবাব দিচ্ছে, একজন ফোনের অন্য প্রান্তে আরেকজন তার ঘরের ঠিক বাহিরে দরজারই সামনে। সে ভয়ে কাঁপছে, এই অশরীরই দেখছি আমার তিথির মতোই একই সাথে কথা বলছে। সে ভয়ে ভয়ে তিথিকে বলতে থাকে, আচ্ছা আমি এখন রাখি, হ্যাঁ, এই বলে সে ফোনটি রেখে দেয়। খাটে বসে সে ভাবছে, কি আমি কিসের পাল্লায় পড়লাম। ঠিক তখনই বাহির থেকে তার বাবার চিৎকার শোনা গেল। তখনই তার মা বাহির থেকে বলে উঠল, বাবা হিমেল তাড়াতাড়ি আয়, দেখ তোর বাবাকে কি যেন একটা ভয়ঙ্কর মেয়ে কি করছে, তাড়াতাড়ি আয় বাবা। হিমেল এটা শুনে প্রচন্ড ভয় পায়, সে আর কিছু না ভেবেই দরজাটা খুলে ফেলে এবং ঘর থেকে বের হয়ে যায়। তার ঘর থেকে সে বের হতেই একদম বোকা বনে যায়, আরে বাইরে তো কেউ নেই। সে ভয় পায়। দ্রুত সে যখনই আবার ঘরে প্রবেশ করতে যায় তখনই তাকে পেছন থেকে কেউ একজন হাত ধরে ফেলে। হিমেল ভয় চিৎকার করে ওঠে, হাতের স্পর্শটাও প্রচন্ড ঠান্ডা। অজানা ভয় ও আতঙ্ক নিয়ে সে পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় তার হাতে তিথির হাত। তাকে তিথি ধরে রেখেছে, তবে তিথি ছিল তার থেকে অনেকটা দূরে, একটু বেশি দূরে। সে অনেক ছোটাছুটির চেষ্টার পরেও কোনোভাবে সেই তিথি নামক ছদ্মবেশী অশরীরীর হাত থেকে ছুটতে পারে না। দোয়া দরুদ যা সে জানে তাই সে পড়ে যাচ্ছে। তখনই এই অশরীরীটা তার দিকে এগিয়ে আসতে থাকে। তখনও সেটি হিমেলকে ধরেই রেখেছে। ভয়ানক হয়ে ওঠে তিথি। তিথিকে এখন একটা ভয়ানক বিভৎস দেখতে এক বৃদ্ধা মহিলার মতো দেখাচ্ছে। চুলগুলো সব পাকা ও বাতাসে উড়ছে। এটা দেখে সে ভয় আবারও চিৎকার দিয়ে ঠিক সেইখানে অজ্ঞান হয়ে যায়। একসময় তার জ্ঞান ফিরল। সে দেখতে পায় তার পাশেই বেশ কিছু লোকজন ভিড় করে রয়েছে। তাদের ভিড়ে সে তিথিকেও দেখতে পেল। তিথিকে দেখে সে আবার ভয় পেয়ে গেল। সে বলল, হে, এই তিথি ছিল রাতে। হিমেলের কথা শুনে সবাই তিথির দিকে তাকালো। সবাই বলে, আরে এ তো তোকে দেখতে এসেছে। তখন হিমেল বলে, না না, এ আমার কেউ না, এ তিথি না, কোনো এক খারাপ অশরীরই হবে হয়তো। তিথি বলে, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি না আমাকে ভালোবাসো? তাহলে ভালোবাসার মানুষকে তুমি চিনতে পারছো না? তিথির মুখে এসব কথা শুনে তখন আবারও সবাই তার দিকেই তাকায়। হিমেল আস্তে আস্তে উঠে দাঁড়ায়। সে টিউবওয়েলের কাছে গিয়ে সেখান থেকে পানি নিয়ে তার চোখে মুখে পানির ছিটা দেয়। চোখ মুছতে মুছতে সে রুমে প্রবেশ করে। কোনোভাবেই সে তিথিকে পাত্তা দিচ্ছে না, মানে এখনো তার রাতের দেখা সেই বিভৎস তিথির কথাই মনে পড়ছে। সে কোনোভাবেই তিথিকে তার চোখের সামনে মানতেই পারছে না। একসময় তিথি তার কাছ থেকে চলে গেল। সময় যত যেতে থাকে হিমেল ততই সুস্থ হতে থাকে। একসময় সে তিথিকে মিস করতে শুরু করে। তিথির নাম্বারে অনেকবার কল দেওয়া হয় কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। একদিন রাতে তার ফোনে অপরিচিত নম্বর থেকে একটা কল আসে। সে ফোন রিসিভ করে জানতে পারে তিথি আর এখন তার গ্রামের বাড়িতে থাকে না, সে এখন শহরে কোনো এক বাসা ভাড়া নিয়ে থাকে, মানে তার পরিবার সহ শহরের ভাড়া বাসায় থাকে। তখন সে জিজ্ঞেস করে, আপনি কে? সেখান থেকে কোনো উত্তরই আর আসে না। ফোনটি কেটে যায়। সে কিছুক্ষণ চুপ করে থাকে আর ভাবতে থাকে, আজ তার কারণেই তিথির সাথে আর তার কোনো যোগাযোগ নেই। তার মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়, তাই তার কিছুই আর ভালো লাগছে না। সে রাস্তায় একা একা হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে একটা বট গাছের নিচে গিয়ে থামল। কিছুক্ষণ সে চুপ করে বট গাছের নিচে বসে রইল। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো, কিন্তু তার ভাবনার কোনো শেষ নেই। সে সেই বট গাছটির নিচে সেখানেই বসে আছে। কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেদিকে তার কোনোই খেয়াল নেই। চারপাশে আস্তে আস্তে লোকের ভিড় কমতে থাকে। নিস্তব্ধ নীরব পরিবেশ, আশেপাশে কেউ নেই। হিমেল সেখানেই বসে আছে। মাঝে মাঝে গাছ থেকে দু একটা পাতা পড়ার শব্দ ছাড়া আর কিছুই তার কানে আসছে না। আর তাছাড়া সেই রাস্তা দিয়ে গাড়িও তেমন একটা চলে না, আর রাত হলে তো কথাই নেই। তো কিছুক্ষণ পর সেই গাছে, মানে সেই বট গাছটিতে একটি মেয়ে কান্না করছে বলে সে শুনতে পেল। হিমেল চমকে উঠল। সে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে কেউ নেই। কান্নার শব্দটি থেমে গেল। তখনই সে বুঝতে পারল, আরে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে।
সে আবারও সেই বট গাছটিতে মেয়ের কান্না শুনতে পেল। এবার সে একটু পিছিয়ে সেই বট গাছটির দিকে তাকায়। তখন সে দেখে বট গাছের ডালে তিথি বসে আছে। এটা দেখে সে কিছুটা অবাক হয়। তারপর বলতে থাকে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো তোমাকে ফোনে পাচ্ছি না। তিথি বলে, আমি তো সেই কখন থেকে এই গাছে বসে আছি। হিমেল বুঝতে পারে এটা তিথি নয়। তিথি কেন এই সন্ধ্যার পর এইরকম একটা জায়গায় বট গাছে বসে থাকবে? ব্যাপারটি তার কাছে পরিষ্কার হয়েছে, কেননা গাছে বসে থাকা তিথি বাম হাত দিয়ে সমানে গাছের ডালপালা ভাঙছে। তখন সে বুঝতে পারে তিথি তো সবকিছু ডান হাতেই করে। আচ্ছা, তার মানে এই তিথি মানে সেই অশরীরই। তখনই গাছ থেকে তিথি হিমেলকে ডাক দেয়। কি হলো? আমি এখানে একা বসে আছি, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? হিমেল বলে, মানে? ও আচ্ছা, মানে হয়েছে কি, আমাকে এখন বাড়ি যেতে হবে। বাড়িতে আমার খুব জরুরি কিছু কাজ পড়ে গেছে, তাই এখন আমাকে বাড়ি যেতেই হবে। তোমার সাথে কাল দেখা করব, ঠিক আছে? এই বলে সে কিছু দূর চলে যায়। হিমেল আগের বারের মতোই ভাবে, যাক বেঁচে গেলাম, অশরীরই বুঝতে পারেনি। কিন্তু হিমেলের ধারণাটি ছিল ভুল। সে হাঁটার সময় একটাবার পেছন ফিরে সেই বট গাছের দিকে তাকায়। আর বট গাছটির দিকে তাকিয়ে সে দেখে গাছটিতে কেউ নেই। আবারও সে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সে তিথির ডাক শুনতে পায়। এই হিমেল, তুমি আমার সাথে কথা শেষ না করে কোথায় যাচ্ছ? হিমেল চমকে যায়। আরে, কোথাও তো কাউকে দেখছি না, কথা বলে কে? এটা ভাবতেই সে উপরে তাকিয়ে দেখে তিথি শূন্যে ভেসে এই পর্যন্ত চলে এসেছে। এখন যে তিথি তার সামনে শূন্যে ভেসে আছে, সে তিথি একেবারেই ভিন্ন। তাকে দেখতে খুবই সুন্দর লাগছে, তার সাথে কথা কইতে মন চাচ্ছে। পরক্ষণে সে ভাবে, আরে না না, এসব আমি কি ভাবছি, আমি তো অন্য কিছু ভাবছি। তবু সে বলতে থাকে, আজ না, তোমাকে অনেক সুন্দর লাগছে। এটা বলেই সে দৌড়তে থাকে, কারণ সে বুঝেই গেছে এটা তার ভালোবাসা সেই তিথি নয়। এভাবেই তিথি নামক ভয়ের আতঙ্ক পেরিয়ে সে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে সে প্রায় তার বাড়ির কাছে পৌঁছে যায়। তারপর সে পেছন ফিরে দেখে কেউ নেই, এমনকি তার পিছু নেওয়া সেই তিথিও নেই। যাক, বাঁচা গেল, এটা বলে সে রুমে প্রবেশ করে। মাঝরাতে সে দেখে আজ রাতেও তার রুমের বাহির থেকে কে যেন তার নাম ধরে ডাকছে। হিমেল বিছানা থেকে উঠে আস্তে আস্তে ঘুম ঘুম চোখে দরজা খোলে। তখন সে দেখতে পায় কালো কুচকুচে এক বৃদ্ধা মহিলা তিথির গলায় কথা বলতে বলতে তার রুমে ঢুকে পড়ে। হিমেল বলে, কে তুমি? তখন সে বৃদ্ধা মহিলাটি বলে, আমি তোমার তিথি। এই বলে ভয়ানক সে মহিলাটি তার বুকের উপর চেপে বসে এবং তার গলা চেপে ধরে। নিরুপায় হয়ে সে পা ছুটতে থাকে, কিন্তু কেউ তার কোনো কথাই শুনছে না। আজ বোধহয় সে মারাই যাবে। জীবনের আশাটুকুও ছেড়ে এসে নিস্তেজ হয়ে যেতে থাকে। হঠাৎই তার ঘুম ভেঙে যায়। তখন সে উঠে এক গ্লাস পানি পান করে। তার গলায় ব্যথা করছে। সে কি স্বপ্ন দেখল এটা? হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হয়। সর্বনাশ, কে এলো এত রাতে? দরজা খোলাটা কি ঠিক হবে? না না, আমি দরজা খুলবো না। ভেবে একটু পিছিয়ে যেতেই সে কিছু একটা সাথে ধাক্কা খায়। ভয়ে এসে পেছন ফিরে তাকায়। আর পেছন ফিরে তাকিয়েই সে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে কিছুক্ষণ পূর্বে স্বপ্নে দেখা সেই বৃদ্ধা মহিলাটি দাঁড়িয়ে আছে। তার ঠিক পাশেই
এটা দেখে হিমেল প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বলে,
তুমি?
তখন সে বৃদ্ধা মহিলাটি বলে, হ্যাঁ আমি তোমার তিথি। সাথে সাথে মহিলাটি তিথির রূপ ধারণ করে আর হিমেল তখন দৌড়ে এসে ঘর থেকে বেরিয়ে যায়। যে ঘরে সে থাকে সেটি থেকে সে প্রস্থান করে। এখন সেই ঘরটিতেই তিথি নামক একটা ভয়ানক ডাইনি রয়েছে আর সে বাইরে দিক বিদিক হয়ে দৌড়চ্ছে। এভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর ফজরের আজান দেয় আর সে তখন আজান শুনে মসজিদের একজন মুরব্বির কাছে গিয়ে পুরো বিষয়টি খুলে বলে। হিমেলের মুখে সবকিছু শুনে মুরব্বি লোকটি মসজিদের ইমাম সাহেবের কাছে তাকে নিয়ে যায়। অজু সেরে হুজুর হিমেলের কাছে আসে, বলে, কি হয়েছে তোমার, তোমাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? হিমেল ইমাম সাহেবকে সবকিছু খুলে বলে। তখন হুজুরটি বলে, এখন তো নামাজের সময় হয়ে গেছে, তুমি সকালে এসো। ঠিক আছে বলে সে নিজের বাড়িতে ফেরত চলে আসে। সেদিন সকালে তিথি তাদের বাড়িতে আসে আর হিমেল তো প্রায় তিথিকে সেই ভয়ানক ডাইনি ভেবে মারতেই গিয়েছিল। সবাই বলে বিষয়টা তাকে পরিষ্কার করল। হিমেলও বুঝতে পারে এটা আসলেই তিথি। তিথির সাথে কথা বলতে বলতে তারা দুজন হেঁটে হেঁটে সেই মসজিদের কাছে চলে যায়। তখন হিমেল তিথিকে এক পাশে দাঁড় করিয়ে রেখে হুজুরের কাছে যায়। হুজুর তাকে বলে, বাবা তুমি যে কথা শুনিয়েছো তাতে আমার বোঝা হয়ে গেছে যে এটা অত্যন্ত খারাপ ও অশুভ কোনো বজ্জিন যা বারবার তিথির রূপ ধারণ করে তোমাকে দেখা দিচ্ছে। তিথিকে তো তুমি ভালোবাসো, তাই সেই বজ্জিনটিও তোমার প্রিয় মানুষের রূপ ধরে বারবার তোমাকে ভয় দেখাচ্ছে। হিমেল বলে, এখন এর থেকে পরিত্রাণ কিভাবে পাবো? হুজুর তাকে বলে, তুমি ঠিকঠাক মতো নামাজ আদায় করো, আল্লাহ তার রাসূলের মাধ্যমে যে বিধিগুলো আমাদেরকে জানিয়েছেন সেই বিধি নিয়ম মেনে চলো, দেখবে সেসব খারাপ জিন তোমার ধারে কাছেও ঘেঁষতে পারবে না, তোমার ক্ষতি করা তো দূরের কথা। আর হ্যাঁ, তিথিকেও বলবে ঠিক মতো নামাজ পড়তে। ঠিক আছে হুজুর, আমি এখন থেকে ঠিক এভাবেই আমার জীবন চালাবো ইনশাল্লাহ। এই বলে সে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তিথি ও হিমেল তার বাড়ির দিকে হাঁটতে থাকে। তো প্রিয় শ্রোতা, এই ছিল লেখক আনোয়ার হোসেনের লেখা একটি ঘটনা, যে ঘটনাটির নাম হচ্ছে অজান্তে ভয়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আর বেশি দেরি না করে চলুন সরাসরি আমাদের পরের ঘটনাতে আমরা প্রবেশ করি। আপনারা শুনছেন ভূত গল্প, শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আমি ফেরত আসছি কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী ঘটনা নিয়ে। স্টে টিউনড।